This track was downloaded from FusionBD.com.
Welcome back. শুনছেন সবসময় রেডিও ফুটেজ পয়েন্ট ওয়েব ফ্যাম। আমি রাহাতুল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের প্রতিক্রিয়া, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূতাসনে। এবং আশা করছি যে গত সপ্তাহের এপিসোডটা আপনারা উপভোগ করেছেন। এবং আমি শুরুতে জানিয়ে দিচ্ছি যে এই এপিসোডে, আজকের যে এপিসোড, সেই এপিসোডে মোটামুটি নতুন পুরোনো মিলিয়ে সবাই রয়েছেন। এবং আপনি যদি আমাদেরকে ইমেইল করতে চান, তাহলে সেটা করতে হবে ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠানোর জন্য। আপনাদেরকে অ্যাড্রেসটা দিচ্ছি, এবং সেটা হচ্ছে bhutfm@radio50.fm। স্পেলিংটি যদি বলে দিই, তাহলে স্পেলিংটি হবে bhutfm@radio50.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা আমাদেরকে দেশের বাইরে থেকে ঘটনা পাঠাবেন, তারা সরাসরি ঘটনা রেকর্ড করে অডিও ক্লিক পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, লিখেও পাঠাতে পারেন। কারণ আপনাদের ঘটনাগুলো নিয়েই প্রতি বছরের ফেব্রুয়ারি মাসে আমরা একটা বই পাবলিশ করি, এবারও করেছি। আশা করছি যে বইটা কিছু অনেকে পেয়েছেন এবং অনেকের হাতে এখনো পৌঁছতে বাকি রয়েছে। যাই হোক, আমাদের সাথে যদি ফেসবুকে আপনি কানেক্টেড থাকতে চান, তাহলে সবাই জানেন www.facebook.com/radio50 and www.facebook.com/bhutfm.russell bhutfm.russell স্পেলিং হবে RUSSELL। এনিওয়েজ, আমরা চলে যাবো এখন প্রথম ঘটনায়। এবং আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন একদম নতুন একজন আমাদের আজকের অতিথি, এবং তার ঘটনা শোনার সঙ্গে আপনি যদি মনে করেন যে ঘটনাটি ঘটছে আপনার রুমে বা আপনার চারপাশে বা আপনি যেখানে থাকেন সেখানে, তাহলে অনেক ইন্টারেস্টিং লাগবে আমার মনে হয়। চলে যাই আপনার ঘটনায়, কোথায় ঘটনাটা ঘটেছিল আপনার, তার আগে শুনি আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন।
আমার নাম বসন, আমি আসছি উত্তর থেকে, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিবি করছি।
ওকে, চলে যাই আপনার ঘটনায়, ঘটনাটা ঘটেছিল কোথায়?
ঘটনা ঘটেছিল নোয়াখালীতে।
আচ্ছা,
দ্যাট ওয়াজ ইন 2012।
আচ্ছা,
তো আমরা তিনটা ফ্রেন্ড মিলে নোয়াখালীতে যাই, একটা ফ্রেন্ডের নানুর বাসা, ফ্রেন্ডটার নাম হচ্ছে সীমান্ত, আমি আর আমরা তিনটা ফ্রেন্ড, তো সীমান্ত নানুর বাসায় যাই। তো এটা হচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জ এরিয়াটা।
জি জি।
তো এখন এটা শহর না, এটা হচ্ছে একটা ছোট একটা গ্রাম, গ্রাম মতো একটা এরিয়া।
জি।
তো হাইওয়ে আছে, হাইওয়ে থেকে জাস্ট ডান দিকে তাদের অনেক বড় একটা কলোনি আছে। কলোনিতে অ্যারাউন্ড 8-9 একতলা বা দোতলা বাসা আছে, আর কলোনিটা পুরাটা ব্যারিকেড দেওয়া ওয়াল দিয়ে, আর কলোনির উল্টা পাশে পুরা জঙ্গল, পুরা জঙ্গল। আমরা গেছিলাম সকালবেলা, সকালবেলা আমরা যখন বেসিকলি সীমান্তর যে নানুর বাসাটা, সেই বাসাটা হচ্ছে এককারে শেষের বাসা, কলোনির এককারে শেষের বাসা।
জি।
তো আমরা যখন বাসাটা গেছিলাম, প্রথম ছাদেটা ধরলাম, উঠে পুরো এরিয়াটা দেখলাম, দেখলাম যে জাস্ট কলোনির এই 8-9 বাসা, আর পিছনে পুরা জঙ্গল, গভীর জঙ্গল।
আচ্ছা।
আর অনেক অনেক ড্রাই লিভস নিচে পড়া আছে, তার শুকনা পাতা পড়ে আছে মাটিতে। তো কোনো কোনো রকম জীবজন্তু, বিড়াল হোক বা কোনো কিছু হোক, হাঁটলেই শব্দ শোনা যায়, ইভেন ছাদ থেকে শব্দ শোনা যায়, রাত্রেবেলা তো আরও বেশি শোনা গেছে। তো কাহিনিটা ঘটে অ্যারাউন্ড 9-9:30। আমি রুমের ডিসক্রিপশন দিচ্ছি, আমরা যে রুমে ছিলাম, রুমের লেফট সাইডে, রুমটা রুমের লেফট সাইডে জাস্ট একটা দরজা, রুম থেকে বের হওয়ার একটাই দরজা, দ্যাট ইজ অন দ্য লেফট সাইড। আমি যেখান থেকে বিছানা যদি কোনো জায়গায় বসে থাকি তখন থেকে ডিসক্রিপশন দিচ্ছি, রুমের লেফট সাইড হচ্ছে দরজা, এই দরজা একটাই দরজা রুম থেকে বের হওয়ার, এছাড়া বাকি দুই সাইডে শুধু ওয়াল, আর হাতের ডান দিকে অনেক বড় একটা জানালা, আর জানালার পাশে ছোট একটা বারান্দা, জাস্ট একটা বারান্দা টাইপ, যেখানে আউটার সাইডটা দেখা যায়। তো অ্যাজ আই সেড, লেফট সাইডে হচ্ছে দরজাটা। তো দরজা থেকে বের হলে একটা ছোট একটা করিডোর, আর এর পাশেই হচ্ছে কিচেন। তো আমি আর সীমান্ত কিচেনে খাবার অর্ডার দিচ্ছি, যে আমরা কী খাবো, অ্যারাউন্ড 9-9:30 বাজে তখন। আর সাদ যে ফ্রেন্ডটা, সে রুমে ছিল, রুমে কথা বলছিল। সেই বাসায় থাকি হচ্ছে সীমান্তর নানা আর তাদের একজন কুক, বেসিক্যালি সে কেয়ারটেকারও, তার নাম হচ্ছে সিদ্দিক মামা, এই দুজন। আর দু আমরা তিনজন আসছি, এখন আমরা বাসে 5 জন। তো আমি, সিদ্দিক মামা আর সীমান্ত খাবার খাবার নিয়ে কথা বলছি, সাদ রুমে কথা বলছে, ও রুমে কোনে কথা বলছে। তো ওর হাতের ডান দিকে জানালাটা ছিল, সে হঠাৎ খেয়াল করছে জানালাতে একটা হাত, বড় একটা হাত জানালাতে ধরে আছে। তো সে ওইটা দেখে মনে করছে আমি বা সীমান্ত ফাইজলাম করছি, সে গালাগালি শুরু করছে, উল্টা পাল্টা গালাগালি শুরু করছে, যেটা কে। তো আমি আর সীমান্ত সাদের গালাগালি শুনি, আমরা লেফট সাইডে ঢুকছি, তো যে হিসাবে ও একটু দেখছে রাইট সাইডে, ও মনে করছে আমরা আমরা ঢুকছি লেফট সাইডে, তো এটা থেকে সাব ভয় পেয়ে গেছে। ওটা সাব বলতে দোষ দেখ ওখানে কি আমরা তাকাইলাম, আমি জাস্ট আমার মনে আছে জাস্ট আমি হাতের রিট্রাকশন দেখছি একটা, যে কোন কিছু চলে যাচ্ছে, এটা হাতও নাকি কি আমি জানি না, বা একটা রিট্রাকশন দেখছি। তো আমি দৌড় মারছি ওখানে, আর সীমান্ত ওই বারান্দা দিয়ে দৌড় দিচ্ছে। তো জানলাটা আমরা খুলতে খুলতে চেষ্টা করছি, বাট জানলাটা খুলতেছিলাম। আমি সাদ আর সিদ্দিক মামা আমাদের পুরো ফোর্স দিয়ে জানলাটা খুলতেছি, বাট জানলাটা খুলতেছে না। তো জানলাটা তো খুলতেছে না, এটা কোনো কিছু সাথে লাগানো আছে বা এরকম, নাথিং লাইক দ্যাট, ইট ইজ নট ওপেনিং, একটা সাম ফোর্স ইজ নট ওপেনিং। সীমান্ত পিছন দিয়ে বারান্দা দিয়ে দেখতেছে যে এই সাইড কিছু কিছু, অ্যাবসলুটলি নাথিং, প্লাস জায়গাটা অনেক অন্ধকার, কিছু নেই, আর উল্টা পাশে হচ্ছে ব্যারিকেড, ব্যারিকেড দিয়ে জঙ্গল দেওয়া হয়। তো অনেক প্রেশার দিচ্ছি, খুলতেছে না খুলতেছে না খুলতে না, লাস্টে অল্প একটু খুলছে। তাতে মানে আমি দেখছি লোন আমরা সবাই মিলে ভেবেছি যে ওখানে কি আছে, আসলে ওখানে কিছু নাই। বিল্ডিং, দিস ইজ দ্য লাস্ট হাউস অফ দ্য কলোনি, ওইটার পিছনে জাস্ট জঙ্গল। তো আমরা বেসিক্যালি ওখানে যদি কেউ ইভেন কেউ থাকতো, কেউ ফাইট টাইম করতে হবে এরকম কিছু করতেছে, ধরলাম ধরলাম করতে, সে কোথায় গেল? সীমান্ত বারান্দা দিয়ে এদিক দিয়ে পুরো এদিক দিয়ে ভিউ দেখতে এখানে কেউ নাই, বাট আমরা এখানে ঢাকা দিতে পারছি না, বিকজ কোনো একটা ফোর্স আছে। পরে আমরা চেক করলাম কোনো কিছু সেটা লাগানোর কথা না, জানাটা আবার লাগাইলাম, আবার করলাম, দেখি এভরিথিং ইজ ফাইন, প্লাস লোমটা কাটছিল, প্লাস ধরেন ধরলাম যে এখানে কোনো একজন এমনি কোনো একটা মানুষ এমনি পাইজাম করে উল্টা সাইডে দৌড় মারছে, সে যদি দৌড় মারতে দিত তার ওয়ালটা টপকাই দিত, ব্যারিকেডটা টপকাই দিত, টপকে সে যদি দৌড়ও মারতো, অ্যাজ আই সেড আর্লিয়ার এখানে অনেক ড্রাই লিস্ট ছিল, সে যদি দৌড় মারতো তা বিড়ালের আওয়াজ শোনা যায়, এত বড় একটা মানুষের আওয়াজ শোনা যেত না
সেটাই।
তো এই এই স্টোরিটা পরে মানে সিপিক মাও তো সাথেই ছিল, তো আমি স্পেশালি আমি ডেফিনেটলি ভয় পাইছি, বাট হাত অনেক ভয় পেয়েছি, কারণ তো তখন মেয়েরা ছিল। তো সেদিন আমাদেরকে বললো যে দেখেন ভাইয়া আপনারা তো শহর থেকে আসছেন, এগুলো ইনসিডেন্ট হয়তো বা আপনাদের কাছে অনেক পিবি মনে হয় যে না এগুলো আসলে ঘটে না, বাট কিছুগুলো জিনিস আছে যেটা আসলে বিজ্ঞান এটা ঠিক করতে এক্সপ্লেনেশন দিতে পারবে না, এগুলা যা হচ্ছে ঘটছে এটা আপনার নানারে বলেন না। আর পরে জিনিসটা সে এমন একটা ভয় বললো যেটা চাপা রাখে না, এরকম হয় এটা নিয়ে বেশি একটা ভয় পান না, তারপর তো আপনাদের সাথে ওরকম কিছু হয়নি, এখানে আরো আরো এরকম অনেক জিনিস আছে, সে আমরা এখানে বলে থাকি।
আরেকবার যদি সবাই যদি মনে করে যান তাহলে আমরা বলতে পারি
আমি অনেক অন্ধকার, ভিতরে লাইট চালানো ছায়াটা পড়ছে হচ্ছে ভিতরে লাইটের জন্য, যখন আমরা দরজা জানলাটা খুলতেছিলাম আমার হাতের ছায়া পড়ছে, সাদের হাতের ছায়া পড়ছে, আঙ্গুলের ছায়া পড়ছে, নট হাত বেসিকালি আঙ্গুলের ছায়াটা পড়ছে ওখানে, মানে বাট সাদ বলতেছিল যে সে মানে সে আরেকজনের ছায়া দেখছে অন দ্য রিয়ার এন্ড, যেখানে মানে আমরা ওখানে নাই, একটা রিয়ার এন্ড, ওই ছায়াটা আমি দেখি নেই, আমি জাস্ট লোম দেখছি, আমি নিজে লোম দেখছি, কালো লোম।
আচ্ছা এবং আমার মনে হয় যারা এই মুহূর্তে শুনছেন, স্পেশালি যারা অন্ধকার রুমে শুনছেন, স্পেশালি যারা একা থাকেন এবং আজকে রাত্রে একাই কাটাতে হবে, তাদের জন্য এই স্টোরিটা অনেক ভালো লাগার কথা। এবং আপনারা হঠাৎ করে শুধু কি হাতি দেখেছিলেন, হাত ছাড়া আর কিছু দেখেননি?
এটা এত ফাস্ট হয়েছে জিনিসটা, আমি রিট্রাকশন ওকে আমি এরপর অনেক জিজ্ঞেস করছি, সে অ্যারাউন্ড সে যখন গালাগালি করছিল ওই অ্যারাউন্ড 5-6 seconds সে দেখছে হাত এককারে ঠাসা চাপ, মানে পুরো জাস্ট প্রিন্ট, ফিঙ্গার প্রিন্ট, 5টা আঙ্গুল, বাট ইট ওয়াজ বিগ। সে আমাকে বলছিল যে দোষ এটা মানে একটা জানালার যে সাইজটা থাকে না এটার চেয়েও বড় ছিল, মানে ভেরি বিগ।
ওকে, সো যাই হোক, তো সুতরাং শুনেন আপনারা এবং কেমন লাগলো সেটা জানিয়ে অবশ্যই আমাদের SMS করবেন। তার আগে আমি কিছু SMS করে ফেলতে চাই। ফরদিন হানিফ আমাদের SMS করেছেন নরসিংদী থেকে, এছাড়াও নাজমুল কে আমাদের SMS করেছেন এবং তার কাছে ভয়ঙ্কর লেগেছে। হুসাইন আমাদের SMS করেছেন জিঞ্জিরা বাজার থেকে, আলমগীর আমাদের SMS করেছেন তন্ময় রাজশাহীতে দুর্গাপুর থেকে, এছাড়াও আমাদেরকে মৃদুল SMS করেছেন সজনী খুলনা থেকে, আমাদেরকে তাপস্বী এস এম এস করেছেন আমাকে আরিফ এবং তার ওয়াইফ রুম্পা হবিগঞ্জ থেকে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি শুদ্ধ আমাদের এস এম এস করেছেন গরমের দিনে ঠান্ডা রাখার জন্য শরীরটাকে, এটা হচ্ছে বেস্ট শো। হ্যাঁ, একটা কেমন চিলিং একটা মানে ফিল হয় না? তো আমার কাছে এছাড়াও দেখতে পাচ্ছি যে আনুষ্কা উত্তরা থেকে এস এম এস করেছেন, এখানে অলসম স্টোরি। এছাড়াও আমাদেরকে অনন খন্দকার নারায়ণগঞ্জ থেকে এস এম এস করেছেন এবং তিনি ভূতফোন ইজ মাই স্লিপিং পিল। সো আদিল আমাদের এস এম এস করেছেন, ফার্স্ট ঘটনাটা তার কাছে ভালো লেগেছে। দেব রয় ফ্রম বরিশাল আমাদের এস এম এস করেছেন রাজাপুর আচার থেকে, এবং আচার কি আচ্ছা রাজাপুর আমি বুঝলাম না আপনার কথাটা। আমাদেরকে এস এইচ আবরার এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও লোবান এবং আজকে ফার্স্ট স্টোরিটা যেমন রুমের কথা বললো, আমার রুমটাও সেম ভালো লেগেছে এই জন্য, এবং আজকে ভয়ও লাগবে মনে হচ্ছে। দেখা যাক কি হয়। আমরা চলে যাই আমাদের সেকেন্ড যে গেস্ট রয়েছেন তার কাছে। আপনার নামটা প্লিজ একটু সবাইকে বলবেন, তারপর আপনার পরিচয়টা, আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু প্লিজ যদি জানিয়ে দেন শুরুতেই।
আসসালামু আলাইকুম রাসুল ভাইয়া।
ওয়ালাইকুম আসসালাম।
ফয়সাল আহমেদ মুন্না বলছি।
জি,
সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে একটু সুন্দর একটা প্রোগ্রামের সুযোগ করে দেওয়ার জন্য। আমার হোম টাউন বরিশাল, আমি ঢাকা মহাখালীতে থাকি। নিডো ওভারসিজ নামে এক ওভারসিজ কোম্পানিতে জব করতেছি জুনিয়র মেম্বার এক্সিকিউটিভ হিসেবে, এবং আমি বরিশাল বিএম কলেজ স্টুডেন্ট ছিলাম, বাট আনফর্চুনেটলি অনার্স পর্যন্ত আমার ওটা কমপ্লিট করা হয় না, দেন আমি রয়্যাল ইউনিভার্সিটিতে বিবিএ করতেছি।
জি,
তো এই ছিল আমার
পরিচয়। আমরা চলে যাই আপনার ঘটনায়। এখন
রাসেল ভাই, ঘটনাটা শুরু যদি করি এভাবে, তার আগে একটু কথা বলে নিতে চাই যে মানুষের জীবনে তো ভৌতিক অনেক ঘটনা ঘটে বা অনেক কিছু ফিল করে, কিন্তু আমার সাথে যেটা ঘটছে আমি আসলে ডেফিনেশনটা পাচ্ছি না যে এটা কি ভৌতিক নাকি অন্য কিছু। বাট মানে বিষয়টা স্বাভাবিক না, আপনি যদি স্বাভাবিকভাবে এটা ফেস করতেন তাহলে বুঝতে পারতেন যে বিষয়টা ফিলিংসটা কেমন ছিল। তো যাই হোক ভাইয়া, আমি আমার সরাসরি ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটা ঘটে ভাইয়া 2014 সালে ঘটনাটা ঘটে। তো আমি পক্সে আক্রান্ত হই, তো পক্সটা আমার খুব মারাত্মকভাবে উঠে, তো পক্সটা আমার গলার মানে কণ্ঠনালীর ভিতরে আমার পক্সটা যা খাবার খেতে পারছি। তো স্বাভাবিক ভাইয়া অনেক অসুস্থ ছিলাম, রাতে আমি ঘুমায় পড়ি রাত 2টা কি 3টা এমন একটা টাইমে আমার হঠাৎ মানে ঘুম ভেঙে যায়, আমি চোখ খুলি। তো চোখ খুলে যেটা হয় রাসেল ভাইয়া, আমার বাসাটা মানে সামনে সাত আর পিছন সাইডটা তিন সাইড, মানে গ্রামে যে বিল্ডিং গুলো হয় আমি সামনের বারান্দায় ঘুমাইতাম, কিন্তু আমার রাসেল ভাইয়া মানে সাতটা আমার চোখে বাঁচতেছে, আমি সাত দেখতেছি না, আমি আকাশ দেখতেছি, কিন্তু আকাশটা আমার বাসার উপরে যেরকম আকাশটা আমার ভিউ টা মানে
আপনার চোখ খুলে আপনি হঠাৎ করে দেখছেন।
তো ওখানে 2টা আম গাছ ছিল, সামনে একটা তাল গাছ ছিল, এগুলো আমার চোখে আসার কথা, বাট আমি একদম প্লেন একদম ফ্রেশ একটা আকাশ দেখছি, যেটা আসলে যদি সত্যিও আকাশ দেখতাম তো সম্ভব না, এরকম আকাশ আমার বাসার উপরে নাই। তো যাই হোক, আমি একটু আর বিছানা থেকে উঠলাম, উঠা আমি জোরে জোরে চিৎকার করা শুরু করলাম, আমাকে উপরে যেতে হবে, আমাকে এনে হবে উপরে যেতে হবে, মানে যে আমি যাবই। তা আমার আম্মু মাঝের রুম থেকে আমার চিৎকার শুনে চলে আসে। তো চলে আসার পর আম্মু আসলে এইসব ঘটনার সাথে অনেক পরিচিত, কারণ আমি অনেক এরকম ঘটনা আমার লাইফে ঘটছে, তো আম্মু জানে যে এটা কিভাবে কি হবে। আম্মু বলতেছে এই চুপচাপ বস, মাথায় পানি নিতে হবে। তো আসলে মানে বিষয়টা হচ্ছে এমন যে আমার সব আমি বুঝতেছি আমি কি করতেছি, বাট আমি কন্ট্রোল করতে পারতেছি না নিজেকে, যে যা হচ্ছে আমি বুঝছি যে কোনটা ভালো কোনটা খারাপ, বাট আমার কোনো কন্ট্রোল নেই। তো রাসেল ভাই অনেস্টলি আমি এতটা অসুস্থ ছিলাম যে আমার শরীর কাঁপতেছিল, আমার তোমার তখন একটা লুঙ্গি ছিল, লুঙ্গিটা মেবি খুলে যাবে এমন একটা অবস্থা, বাট আমি সেটাকে ঠিকভাবে রাখছি, মানে আমি খুলতে দিইনি যে আমি এতটা সেন্সলেস হই নাই। তো আম্মু আসলে একটু পর দেখতেছে যে না আমি স্বাভাবিক না, আমি বারবার বলতেছি আমি উপরে যাবো আমি উপরে যাবো। তো আম্মু আমার কাজিন নয়ন এবং আমার ছোট কাকা আর শিশু কাকা এই তিনজনকে ডাক দেয় যে তোমরা কে কোথায় আসো, তোমরা একটু আমার বাসায় আসো তাড়াতাড়ি, ফয়সাল জানো কেমন করতেছে।
আচ্ছা,
তো স্বাভাবিক ভাইয়া আমরা ফ্যামিলিগত ভাবে আমাদের সবাই হাইট বা ফিটনেস এজ ওয়েল, ঠিক আছে, তো আমার কাজিন আমার ছোট কাকা আমার শিশু কাকা তিনজন যথেষ্ট ফিট একজন পার্সন মানে সবাই, তো তারা আসলো, তারা এসে আমাকে মা বলতেছে যে ওকে ধরো ওর মাথায় পানি দিলে ও ঠিক হয়ে যাবে। তো আম্মা বলার সাথে সাথে তারা আমাকে চাইতে ধরছে, ধরার পর রাসেল ভাইয়া যেটা হলো আমি একে তিন দিন কিছু খেতে পারি না, জাস্ট মানে লিকুইড জুস টুস এগুলো খেতাম, আমি তিনজনকে ছিটকা মারি, যার ফলে আমার কাজিন যে নয়ন ও সোফার উপরে পড়ে যায়। কিন্তু আমার কাকারা দুজন পড়ে না, বা কাকারা দুজন ছিল না একজন ছিল, এরকম করতে পারবে, দুজন মেবি ছিল, তারা একটু সাইডে দাঁড়ায়। বাট এটা কোনো মতে পসিবল না, আমি এখন যদি সুস্থ শরীরেও তিনজনের সাথে যাই এটা সম্ভব না। তো ওখানে আমি কিভাবে করলাম? তো যাই হোক, তারপরে কি হলো, আমি বুঝতেছি যে আমার সাথে যা হচ্ছে এটা ঠিক না, আমার সাথে যা হচ্ছে এটা কিছু একটা খারাপ হচ্ছে। বাট আমি বুঝতেছি না, যে আমি কোনো শরীরও দেখতেছি না, বাট আমার মনে হচ্ছে কি যেন আমাকে ডাকতেছে যে তুই এদিকে আয়। তো পরে যেটা হবে, আমার বাসায় কোরআন শরীফ থাকে, তো আমি কোরআন শরীফটাকে খুলে আমার ফেসের উপরে চেপে ধরি। তো রাসেল ভাই তারপরেও দেখতেছি যে না, আমার কোনো মতে আমার কোনো কাজ হচ্ছে না। তো এটা যেহেতু আমাদের সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ, ঠিক আছে, তো আমি এটাকে কোনো অবমাননা করি না, আমি জাস্ট নর্মাল ভাবে সেফ ভাবে রাখছি, আমি এটাকে ছুঁড়ে মারি না এরকম কিছু করিনি। বিকজ আমার মাথায় সেন্স কাটতেছে যেটা আমার ধর্মগ্রন্থ, এটাকে আমি এরকম করতে পারবো না। তাহলে এগুলো কেন হচ্ছে? আমি তো সবই বুঝতেছি যে এগুলো কেন করতেছি। তো যাই হোক, আমার মাথায় পানি দেওয়া হয় অনেক কষ্ট করে, আমি সুস্থ হই, বলতে কি আমার এইসব মানে পাগলামিটা থামে। কিন্তু আমি ছাদের উপরে তাকাইতে পারতেছি না দুই তিন দিন, ইভেন দিনের বেলা সন্ধ্যা ছয়টার সময় আমার আব্বু নামাজ পড়তে যাবে, আমি বিছানায় শুয়ে আছি, আমার ছোট ভাইকে বলতেছি যে ফাহাদ দেখ তো ফ্যানের উপরে কিছু আছে। ও আমার সাথে মজা করতেছে যে হ্যাঁ ফ্যানের উপরে ভূত আছে, ভূত ঝুলতাছে তুই দেখ। আমি ভাইয়া তাকাইতে পারতেছি না। তো এক পর্যায়ে আমার আম্মু আসলে বিষয়টা দেখলো যে ও তো আগেও অনেক কাহিনী করছে কিন্তু এবার একটু বেশি। তো আমার আম্মু আমাকে বাধ্য হয়, ভাই আমার একটু বলে রাখি, আমাদের ফ্যামিলিটা যথেষ্ট ইসলামিক মাইন্ডেড ফ্যামিলি, আমার ছোট ভাই এই মাসে ইনশাআল্লাহ কোরআন হাফেজ হবে। তো আমাকে গৌড় নদীতে নিয়ে যায়, গৌড় নদীর গৈলা নিমতলা নামক একটা জায়গা, ওখানে অরুণ কর্মকার নামে একজন লোক আছে। ভাই আপনারা যদি আপনাদের কি নিয়েও এটা যেতে চান আপনি যেতে পারবেন, বিকজ ইটস ট্রু। তো ওখানে ওনার নিয়ে যাওয়া হয় যে উনি মানে এরকম দৈব চিকিৎসা করতে পারে। তো ওনার ওখানে খুব ভোরে যেতে হবে, আপনি যদি ভোরে না যান তাহলে সিরিয়াল পাবেন। তো স্বাভাবিক আমরা খুব ভোরে আম্মু আমাকে নিয়ে যায়। তো ওখানে নিয়ে যাওয়ার পর আমার মেয়ে 77 কি 78 নম্বর সিরিয়ালটা পড়ে, মানে বাসার সামনে টোকেন টানানো থাকে, ওইটা নিতে হবে আপনাকে, ওই টোকেন অনুযায়ী ডাক দিলে আপনাকে চিকিৎসা করতে হবে। তো তার আগে আমি রুমে ঢুকি, তার আগে আমার একজন চিকিৎসা হচ্ছে আমি দেখতেছি। তো একটা মেয়েকে দেখতেছি যে সে তার হাত ধরে অতীতে সবকিছু বলতেছে, ইভেন মেয়েটা কান্নাও করে দিচ্ছে, এবং সে হাত দেখে বলতেছে যে তুমি যখন 5-6 বছর বয়সী ছিল তোমার আম্মা আমার কাছে নিয়ে আসছিল, ঠিক তারপর আর আসো না। এগুলো শুনে যাই হোক ওই কাহিনীতে আমি না গেলাম। তো ভাইয়া যখন আমাকে ডাক দিল, তো আমার হাতটা দেখার সাথে সাথে বললো যে তুমি কি মাদ্রাসায় পড়াশোনা করো? আমি বললাম যে না। তাহলে এটা কীভাবে সম্ভব? তো কী সম্ভব সে আমাকে সেটা বললো না। পরে আমাকে একটু বললো তুমি একটু বাইরে যাও, তোমার আম্মুর সাথে আমি একটু কথা বলবো। আমার আম্মুর সাথে কী কথা বলেছি ওটা আমি পরবর্তীতে জানতে পারছি। সেখানে কথাবার্তা ছিল এইরকম যে তোমার এই ছেলে কিছুদিন আগে অসুস্থ হয়েছিল, বলতেছে হ্যাঁ, পরে বলতেছে যে মা তোমার ছেলের সাথে আসলে ভালো কিছু একটা আছে যেটা তোমার ছেলেকে প্রোটেক্ট করতে চায়, কিন্তু তোমার ছেলে ওর অবস্থানটা স্বাভাবিকভাবে নিতে পারতেছে না। তো এটা স্বাভাবিক, এটা স্বাভাবিকভাবে নেওয়ারও কথা না ভাইয়া, যে আপনি বসে আছেন আপনার সামনে যদি আপনি ফিল করেন যে আপনার বাসা অন্য কেউ আছে তাকে আপনি দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু অস্বাভাবিক লাগবে, আমার কাছে ভয়ানক লাগবে যে এটা কে, যতই ভালো হোক। তো আসলে যেটা হয়, আমার ওখানে পরে আরো একটা কথা বলে যে আসলে তোমার ছেলেকে ক্ষতি করতে চাচ্ছে তোমার রিলেটিভরা। তো যেটা যাই হোক, সে বলে দেয় যে তোমাদের বাসার কোনো একটা দরজার যে ভাইয়া সিটকানিটা থাকে, ওটা যে লাগানো হয় কাঠের যে গর্তটার ভিতরে যেটা আটকায়, বলতেছে এরকম কোনো একটা দরজার ভিতরে খুঁজে দেখো কিছু একটা পাবা। তা আমরা এই তথ্য দিয়ে, আর উনি আমাকে যেটা বলে ইসলামিকভাবে যদি তুমি পাঁচত্ব নামাজ পড়ো, তোমার বাবা মার কথা শোনো, আর উনি আমাকে একটা তাবিজ দেয়, যদি তাবিজটা আমি কোনদিনও করি না, কথা ইসলামে ভালো লাগে। আমি বাসায় চলে আসি, ইভেন ভাইয়া অবাক করা বিষয় হলো একদিন রাত্রে আমার আম্মু আমাদের পশ্চিম সাইডের দরজাটা, বাসার পশ্চিম সাইডে একটা রোড গিয়েছে বাসার সাথে, ওই রোডের সাইডে যে দরজাটা, ওই দরজাটা সিটকানিটা রাত্রে আমি খুলি, খুলে দেখতেছে যে হ্যাঁ সত্যি ভেতরে কিছু একটা আছে। ওইটাকে আমরা বের করি, বের করে যেটা দেখি ভাইয়া যে গোলাপের পুরাতন পাপড়ি, মানে গোলাপের পাপড়ি যদি পুরাতন হয়ে যায়, এই গোলাপের পাপড়ি কিছু সুই ভাঙা, আর জাফরান কালি দিয়া আপনার আরবিও না হিন্দিও না, আমি বুঝতে পারতেছেন আপনি কি, বাট কিছু একটা লেখা যেটা অ্যালফাবেট মূলক এরকম কিছু একটা, আর কাগজগুলো সব টুকরো করা, এটা ওটার ভিতরে এমন ভাবে এঁটে দেওয়া, মানে মনে হচ্ছে যে ওইটা অনেক দিন থেকে, মানে অনেক দিন থেকে ওটা একটা শেপই হয়ে গেছে গোল সব জিনিসের। আম্মু এটা বের করে ফেলাই দেয়, ফেলাই দেওয়ার পর আমি ভাইয়া মানে স্বাভাবিকভাবে তো সুস্থ হয়ে যাই, কিন্তু সব থেকে বড় জিনিস ওই যে আমি শুনছি যে আমার সাথে ভালো কিছু একটা। তো এরপরে হয় কি ভাইয়া, আমার একটু বদসাহস বলবো না দুঃসাহস বলবো, এগুলো আমার বেড়ে যায়। আমি চিন্তা করলাম যে যাই হোক এখন তো আমার কাছে কিছু আছে, সমস্যা নেই। তো আমার আব্বু উনি বিজিবিতে জব করতেন, উনি অবসরে আসছেন, তো উনি এখন বর্তমানে যশোরে জব করতেছে। আমার ছোট ভাই যেহেতু ঢাকায় পড়াশোনা করে গাজীপুরে, তো এর সুবাদে আমিও ঢাকায় মানে মানে আমি যখন বাড়িতে ছিলাম তখন আমার আম্মু আর আমি থাকতাম, তো নেক্সট টাইম আম্মু করতে নানা বাড়ি যেত, আমাদের একই গ্রামে আমার নানা বাড়িটা, এই ফলে আমি আমার বাসায় একা ঘুমাইতাম বা কখনো ফ্রেন্ড নিয়ে থাকতাম। কিন্তু ভাই একা যখনই ঘুমাইতাম আমি ফিল করতাম যে আমার বিছানায় কেউ বসলো, বসলে তো একটা বিছানায় একটা আপনার মানে কি বলবো একটা নড়াচড় অনুভব হবে যে বিছানায় কেউ বসছে, বিছানায় কেউ বসলো অথবা কেউ ঘরে হাঁটা চলা করতেছে, ইভেন আপনার বাসার ছাদের উপর দিয়ে যাচ্ছে। তো ছাদের বিষয়টা আমি ইগনোর করতাম, বলে যেটা হতে পারে বিড়াল, এটা হতেই পারে, অস্বাভাবিক কিছুই না। তো আমি এটা নিয়ে আসলে কোনো মাথা ঘামাইতাম।
মানে কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি অস্বাভাবিক লাগে যখন আপনি একা ঘরে থাকেন, কোন জিনিসটা আপনি মানে অনেক কিছু তো ফিল করেন, তার মধ্যে কোনটা সবচেয়ে বেশি অস্বস্তিকর লাগে? যেমন আপনি বলেন ছাদের ব্যাপারটা আপনি অতটা গুরুত্ব দেন না, কোন জিনিসটা সবচেয়ে বেশি আপনার মানে অস্বস্তিকর লাগে যেটা না হলে
আমার অস্বস্তিকর লাগে? এই বিষয়টা হলো আমি নিজের সাথে এবং আমার বেস্টফ্রেন্ড শাওন ও এটা বাস্তব, ও আমার বাসায় সবচেয়ে বেশি ঘুমাইতো। আমার সবথেকে অস্বস্তি লাগতো রাতে যখন আমি বাসায় ঘুমাতাম আমার বিছানার উপরে কেউ বসছে।
এটা আপনি কি শুধুমাত্র নড়াচড়া দেখে বুঝতে পারতেন নাকি ওই জায়গাটা ভাঁজ পড়লো বা একটু দেবে গেল এরকম?
হ্যাঁ ভাইয়া, মানে আপনার বিছানা যদি কেউ বসে আপনি শুয়ে আছেন, কেউ বসলে আপনি একটু ফিল করবেন যে আপনার যে তোষকটা আছে বা যে বেডটা আছে এটা একটু ডাববে, একটা মানুষের তো ওয়েট আছে, এই ওয়েটটা মানে আপনার মানে আমি এটা ফিল করতাম যে কেউ একজন বসছে।
এবং তাকে আপনি কখনোই দেখেননি?
না ভাইয়া, আমি সত্যিকার অর্থে আমি এরকম কোনো শেপ চোখে দেখিনি আজ পর্যন্ত।
কিন্তু আপনি অনুভব করতে পারেন যে একজন কেউ আপনার সঙ্গে আছে,
আমাকে যে অলস ফলো করতেছে এবং আমাকে প্রোটেক্ট করতে চাচ্ছে। কিন্তু ভাই এটা
ফলো করছে এটা কিভাবে বলেন?
ফলো করছে এইটা যেভাবে বলতেছে ভাইয়া, আমি যেখানে যাই কারণ আমার বাসায় যে জিনিসটা হচ্ছে এটা তো আমার বাসার মধ্যে সীমাবদ্ধ থাকার কথা। ইভেন আজকে আমি ঢাকা আছি, ঢাকায় এর মাঝখানে আমার রুমে আমি একদিন ছিলাম, আমার সকল রুমমেটকে বাড়িতে গেছিল, তো আমরা যে ফ্ল্যাটটা থাকি আমার রুমটা সেপারেট, তো সাইডের ছাই গ্লাস দিয়ে মহাকালী ফ্লাই ওভারের ভিউ দেখা যায়। আমি ম্যাক্সিমাম টাইম করতাম কি রাত্রে রাত দেখা জাস্ট উইন্ডোটা একটু খোলা আমি ফ্লাই ওভার দেখতাম, গাড়ি যেত ভালো লাগতো, ঘুম আসতো না। ঠিক আমি যখন শুয়ে পড়তাম আমার মনে হচ্ছে কি যে আপনার আমরা ফ্লোরিং করি ভাইয়া সাততলা, আমার বাসাটা সাততলায়, তো ফ্লোরিং করার ফল মনে হচ্ছে যে আমার পাশে কেউ সে তার মানে বিছানা গুছাচ্ছে।
আপনার পাশে কেউ বিছানা
গুছাচ্ছে?
আচ্ছা,
তো আমরা মানে এই বিষয়টা আমি আমার রুমমেটদের সাথে শেয়ার করতে চাইনি, কারণ ওরা ফানি ভাবে উড়াই দিবে কিছু, কিন্তু আমি তো জানি যে এটা কে বা কি, কিন্তু আমি দেখতেছি না বিছানা।
আর একটা প্রশ্ন আমার আছে, সেটা হচ্ছে যে কি হয় মানে আপনি যখন মনে করেন যে এখন আমার তাকে দরকার বা একটা বিপদে পড়েছেন, আপনি মনে করছেন এখন হেল্প দরকার, তখন আপনি চাইলেই কি সে চলে আসে নাকি সে আসে ইচ্ছা মতন, মানে আপনার কোনো কন্ট্রোল নাই তার উপরে?
আসলে এইরকম আমি তার সাথে কখনো কানেক্ট কেউ চাইনি বলতে কি পারি নাই আর চাইও নাই, বাট আমার সে আমার সাথে কেমন যেন থাকে। যেমন একটা জিনিস আমি বলি ভাইয়া, এটা আমার ক্রেডিটমূলক বলবো, আমার কোনো জিনিস হারায় না।
এটা আপনি বলছিলেন? হ্যাঁ,
আমার কোনো জিনিস হারায় না, ইভেন তিন চার দিন পরেও যদি আমি যাই আমি পাবো। যেমন আমার একটা
এটা খুবই অদ্ভুত লেগেছে, এরকম ঘটনা এখন পর্যন্ত আমার যতদূর মনে পড়ে ভূতের সময় কেউ বলেনি। আপনার এই হারানো না হারানো মানে কত সিরিয়াস ছিল, আপনি বলছেন একটা মেমোরি?
হ্যাঁ ভাইয়া, এক্স্যাক্টলি। আমি যখন বিএম কলেজে অনার্স করতেছিলাম তো তখন আমরা আমার হোস্টেলটা চারতলা, ডিগ্রি হোস্টেল, ডিগ্রি হোস্টেল চারতলায় বসে ভাইয়া আমি আমি আর আমার ফ্রেন্ড শাওন, তো আমরা বসেছিলাম, তো আমি মেমোরিটা এক্সচেঞ্জ করছি, ওর মেমোরিটা আমারটা লাগাবো, আমারটা ওরটা, তো লাগাই যে মানে বাই চান্স এটা পড়ে যায় চারতলা দেওয়া ভাইয়া সরকারি ভবনের পিছনে। আপনি জানেন যে কচু পাতা মানে এলোমেলো, মানে এটা অত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না সরকারি প্রতিষ্ঠানগুলো, এরকম হয় অ্যাজ ইউজুয়াল। তো আমি এত রাত্রে একটা আমেরিকার চারতলা নিচে পড়ছে, তাও ওখানে ঘন জঙ্গল, এটা পসিবলই না, পাবোই না। আমি ওই রাত্রে তো আর যাই নাই। পরদিন সন্ধ্যাবেলা সাতটা আটটার দিকে বা এমন একটা টাইম আমি যাচ্ছি কৌতূহল বসত যে সাউন্ড চল আমেরিকার, তো আমার আসলে অনেক পুরাতন কিছু স্মৃতি আছে, মানে আমার দুটো বেস্ট ফ্রেন্ড মারা গিয়েছিল ভাইয়া, ওদের কিছু ছবি ছিল, আমি বললাম যে এই ছবিগুলোর জন্য আমার যদি আমেরিকাটা দরকার, আমার রিকভারি তো করতে হবে। আমি যা ভাইয়া এটা মানে এটা লাক হতে পারে, আমি যা লাইটটা ফোনের টর্চটা মারলাম যে কচু পাতাটার উপরে ফার্স্ট মারছে দেখি ওইটার উপরে নেওয়া উইকেট।
আচ্ছা,
এটা আমার লাক হতে পারে, আমি এটা এটাও অ্যাজ ইউজুয়াল ভাবে নিয়েছি, কিন্তু আমার ফোন নিয়ে দুই তিনটা কাহিনী হয়েছে, এগুলো আমার কাছে অসাধারণ লেগেছে। একটা হয়েছে ভাইয়া বরিশাল সিটিতে, আপনারা তো বরিশালে প্রোগ্রাম করছেন, বরিশাল সিটিতে যে বরিশাল সরকারি মহিলা বিদ্যালয় যেখানে আছে ওখানে সালাম সাইকেল স্টোর নামে একটা দোকান আছে, বরিশালের সব থেকে বড় দোকান। তো আমি ভাইয়া বরিশালে যখন ছিলাম হোস্টেলে আমি সাইকেল ছিল আমার, তো আমার সাইকেলটা মানে কেমন জানো ভাই নতুন টায়ার টিউব লাগাইতাম খালি নষ্ট হয়ে যেত, তো ঠিক করতে ওনার ওখানে যাইতাম, ওই সালাম স্টোরের আশেপাশে আমার ফোনটা কিন্তু পকেট থেকে পড়ে যায়, অক্সফোর্ড মিশন রোডে, অক্সফোর্ড মিশন রোডে পড়ে যায়। পড়ে যাওয়ার পর ভাইয়া নর্মালি আমি বাসায় চলে আসি। আমি ভাইয়া কেমন একটু মন ভুলো টাইপের সত্যি কথা। তো আমি আর ফোনটা নিয়ে গিয়ে না, হঠাৎ আমার মনে করলো কিন্তু ফোন করি। আমি সাথে সাথে আসছি, সাথে সাথে ফোনটা পাইনি। তো সাথে সাথে যেহেতু পাইনি কনফার্ম এটা কেউ নিয়ে জাস্ট টু ডেজ আফটার টু ডেজ আমি ওই রোডে সেম আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো। আমি কি মনে করি জানো, মানে আমরা আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, ওখানে তো আমার সাইকেলও নেই নেই আমার মন টন খারাপ, যেমন ফোনটা হারাই গেছে। ওটা নোকিয়া আসার 3000 ফোনটা ছিল, সেখানে খুব ফেভারিট ছিল, আমি ফোনটা খুব ইয়া করে কিনছিলাম। হঠাৎ করে দেখতেছি কি যে রাস্তার পাশে মানে সুইপাররা যে পাতা ঝাড়ু দিয়ে স্তূপ করে রাখে, স্তূপের পাশে একটা কালো কিছু একটা যেটা মোবাইলের মতো শেপ, আমার 10 হাত দূর থেকে আমি দেখছি রোডের মাঝখান থেকে। আমি দেখছি একটু আগ্রহ নিয়ে গেলাম যে হোয়াট ইজ দিস। ভাইয়া রাসেল ভাই বিশ্বাস করবেন না, আমি আনন্দ লাগছে বাট তখন আমি ফিল করি না যে আসলে এটা কিভাবে সম্ভব। আমি যে দেখি আমার ফোন, এখানে আমার একটা প্রশ্ন আছে ভাইয়া, ফোনটা যদি 2 দিন এখানেও থাকে, আচ্ছা রোডের সাইডে, ফোনটা তো কেউ একজন দেখার কথা, ফোনটা ওই সময়
যিনি হচ্ছে ময়লাগুলো জড়ো করেছেন,
যিনি পাতাগুলো জড়ো করছে উনি তো ফোনটা অবশ্যই দেখছে।
তার মানে ব্যাপারটা হচ্ছে যে এরকম যে ওটা পাতা ওখানে ছিলই না, অন্য কেউ কেন যেন রেখে গেছে
আপনার, এমন একটা কিছু। আর ওই ফোনটা পাইলে ভাই হাত ছাড়া কেউ করতো না, ওই সময় নিয়ে নিয়ে যাবে স্বাভাবিক। আমি দেখে ফুল ওভার, আমি ফোনটা নর্মাল নিয়ে বাসায় চলে এসে আমার আদৌ তখন ফিল হয় না যে আমি ফোন কিভাবে পেলাম। যাই হোক ভাইয়া, পরে ওই যে আমি গণকের কাছে যাওয়ার পর থেকে আমার সব জিনিসগুলো আমি আসলে ক্যালকুলেট করতে লাগলাম যে এই কাহিনীগুলো তো এর জন্য হইতো, মানে এটা স্মৃতিতে ভাই একটা ফোন পড়ে আছে 2 দিন পরে, এটা আপনি কিভাবে পাবেন? ঠিক আছে, আর একটা জিনিস হারানোর সেটা হলো ওই সেম ফোন নিয়ে, এটা আমার বাড়িতে। তো আমার কোনো একটা কারণে আমার সিটিসেল ফোন ইউজ করতে হয়। ঠিক আছে, তো সিটিসেল আমি একটা ফোন কিনে, ফোন কিনা আমাদের পুকুর পাড়ে, পুকুর পাড়ে আমার চাচাতো কাকার ওনার বাবার গোরস্থান আছে। হ্যাঁ, আমি ওখানে ভাই গ্রামে তো স্বাভাবিক গ্রামে দুপুরবেলা দেখা যায় একটা লুঙ্গি পড়া একটা খালি গায়ে আপনি বাতাসে, ওখানে দক্ষিণ সাইডে নদী পড়ে আমি বাতাস আসে, আমি ওখানে যাইতাম। তো ফোনটা আমার লুঙ্গির পিছনে ছিল, যেটা মোবাইলটা যেভাবে নেয় আসলে গ্রামের মানুষ যারা থাকে, ফোনটা আমার ওখান থেকে গোরস্থানের ভিতরে পড়ে গেছে, আমি বাসায় চলে আসছি। তা আমার নর্মালি একটা ফোন আছে, আর সিটি সেলটা আমি একটা স্পেশাল কোনো একটা পজ আমি ইউজ করতাম। তো যেটা হয় যে ওইটা মানে স্পেশাল কজে যা হইলো যে আমি ফোন আমি খুঁজি না যে কি হয়, আর ওটা যোগাযোগ করে না। তারপরে আমি জিপি দিয়ে হঠাৎ করে আমার ফিল হলো কি আমার ফোন কই, আমি খুঁজতে আসছি কারণ আমি বাড়ির বাইরে জানি ফোন পাইলাম, আমি কোথাও ফোন পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না। আম্মু পরের দিন ঝাড়ু দিয়ে আসছে, পাতা ঝাড়ু দিয়ে আম্মু আমার এসে বলতেছে তোর ফোন কোথায়? আম্মু তো সেই যে ফোন সিটি সেলটা। আমি বলতেছি যে ফোনটা আমি আসলে কোথায় যেন হারিয়ে ফেলছি। পরে বলছি এই যে তোর ফোন। আমি অবাক হয়ে গেলাম যে 2 দিন পরে ওই গ্রস্থান ওখানে সবাই আমাদের বাড়ির মোটামুটি আড্ডা দেয় ফোনটা করতে আসলে।
ওকে, আমরা একটা ছোট বিরতি নিবো, আপনার সাথে পরে কথা বলবো আবার। আমরা একটা ছোট বিরতি যাবো, বিরতি পরে আবারও ফিরে আসবো। ইন দ্য মিন টাইম আমাদের এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন FORTI40 স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাশে দিয়ে 9840 নাম্বারে আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@forti.fm which is bhootfm@radio.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে, অথবা আপনার ঘটনা রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/bhootfm.rasal এবং www.facebook.com/bhootfm.radio.forti। এই দুটো অ্যাড্রেসে আপনি পাঠিয়ে দিতে পারেন। আমরা ফিরে আসছি একটু পরে। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
এবার কি আর পথ আটকাবে?
হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আই এম শিওর ইউ আর ওয়েল, সব সময় ভালো থাকেন। আমি জেরিন, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া থেকে এই ঘটনাটা পাঠাচ্ছি। এটা অ্যাকচুয়ালি হয়েছে আমার সাথে about 10 years back, when I was a student in Thailand. I was there just for about a semester. So, ওখানে আমি একটা বাংলাদেশি মেয়ে, আমরা দুজনে ওখানকার যে কন্ডোমিনিয়াম ছিল, it's basically called a girls' hostel, ওখানে আমরা দুজনে একসাথে একদম third কি fourth floor, I can't remember exactly, but it was something third কি fourth floor. সবচেয়ে করিডোরে সবচেয়ে এন্ডে কর্নার মোস্ট রুমে আমরা রুমটা নিই। ইট ওয়াজ আ হিউজ রুম, অনেক বড় রুম ছিল, অ্যান্ড ইট ওয়াজ সিম্পলি লাইক আ ফাইভ স্টার হোটেল। অ্যান্ড দেখার সঙ্গে সঙ্গে আমার ফ্রেন্ডের ইমিডিয়েটলি ফেল ইন লাভ উইথ ইট। ইট ওয়াজ হিউজ, মানে জানালা লাগা বেড ছিল, অন ওয়ান সাইডে কিচেন, ইট ওয়াজ লাইক আ স্টুডিও অ্যাপার্টমেন্ট আই উড সে। কিচেন ছিল, ফ্রিজ ছিল, টিভি ছিল, অ্যাটাচড বাথরুম, অ্যান্ড লাস্ট সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে যে একটা বড় ব্যালকনি ছিল, লাইক রিয়েলি হেভি স্টিল চেয়ারস এন্ড টেবল অ্যান্ড আমব্রেলা। সো আমরা তো খুব এক্সাইটেড ছিলাম, হ্যাঁ সবাই মিলে ওখানে আমরা যাদেরকে চিনতাম ওখানে আমরা সবাই মিলে আমাদের রুমে হ্যাং আউট করবো, এই করবো, অ্যান্ড উইচ হ্যাপেন্ড। আমরা সবসময় ওখানে আড্ডা মারতাম, এই মারতাম। বাট আনফর্চুনেটলি দুই তিন মাস পরে উই হ্যাড আ থেফ, আমি আমার roommate Anali, and for some reason she decided to move out. It was a mutual decision. She moved out from the room, so basically tokhon ami eka chilam room e. So request already was put through the reception je amake ekta notun room e dao, karon amar eka thaka is impossible. Ami eka ekdomi thakte pari na, khubi 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 bhoy pai. So request obviously bolle tar shonge shonge কেউ দাঁড়িয়ে থাকে না রুমে আসার জন্য। সো আই টু ওয়েট ফর কাপল অফ ডেজ। সো একদিন রাতে এরকম ওয়েট করতে করতে ফার্স্ট দু তিন দিন রাত ভালোই গেল, নট দ্যাট রুমে সব লাইট জ্বালায়, তারপর টিভি অন করে ঘুমাতাম, সো উইচ ইজ ভেরি ফানি, বাট হ্যাঁ এটাই করতাম। তো একদিন রাত্রে মোস্ট প্রবলি ওয়াজ ফ্রাইডে নাইট, তো ফ্রাইডে নাইট ইউজুয়ালি ডর্মে দ্য হস্টেলাইজেশন মানে লোকজন অনেক কমে যায়। আমাদের আবার ছিল মেয়েদের জন্য আলাদা হস্টেল, ছেলেদের জন্য আলাদা হস্টেল, সো মানুষ একটু কমে যায় বিকজ ওই স্যাটারডে সানডে উইকেন্ড বলে অনেকে সিটিতে চলে যায়। আমার ক্যাম্পাসটা ছিল সিটি থেকে অ্যাট লিস্ট অ্যান আওয়ার অ্যাওয়ে, ইট ওয়াজ বাংলা ক্যাম্পাস, এবার ইউনিভার্সিটি, আই এম শিওর অনেকেই চিনবে। তো অনেকে চলে গিয়েছিল, তো আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই আই ডিসাইডেড টু স্টে ব্যাক। আমার অনেক ফ্রেন্ডসরা গিয়েছিল, অনেক রিকোয়েস্ট করেছিল, আমি যাইনি, তো আই স্টে ব্যাক। তো রাতে আমার 12টা 1টার দিকে প্রায় ঘুম ঘুম আসছে, ঠান্ডা করে শুয়েছিলাম, টিভি অন ছিল, লাইট আউট ছিল, কিন্তু তো ঘুমিয়ে থাকতে থাকতে চোখ প্রায় লেগে গেছে। হঠাৎ করে আমি আমার বেডটা ছিল ঠিক ব্যালকনির পাশে, ব্যালকনিটা ছিল পুরো গ্লাস ডোর, গ্লাস স্লাইডিং ডোর। তো হঠাৎ করে একটা ধম করে একটা আওয়াজ শুনলাম, তো আওয়াজটা শুনে সঙ্গে সঙ্গে জেগে গেলাম। জেগে যাওয়ার পরে প্রথমে ভাবলাম যে হয়তো টিভি থেকে কোনো আওয়াজ হচ্ছে, তো টিভিতে দেখি যে নর্মাল নিউজ কি একটা ডকুমেন্টারি টাইপের কিছু একটা চলছিল। আওয়াজ লাগছে মেয়ে হয়তো ওখান থেকে কোনো আওয়াজ এসেছে বা কিছু একটা। তো আমি আবার চেষ্টা করলাম ঘুমাতে, একবার ঘুম ভেঙে গেছে, আয়া মানে ইনসমনিয়াক, রাত আমার এমনি ঘুম আসে না, তার মধ্যে একা, জানি হোস্টেলে অনেকেই নাই, আমার ফ্রেন্ডরা কেউ নাই, খুব একা লাগছিল, ডিপ্রেসড। তো একবার এপাশ, একবার ওপাশ, একবার এপাশ, একবার ওপাশ, হঠাৎ করে আবার ধম করে আওয়াজ হলো একটা। এবার আমি রিয়েলাইজ করলাম যে ব্যালকনিটা তো গ্লাস ডোর, বাট পর্দা দেওয়া ছিল, ভেরি ভেরি হেভি অ্যান্ড থিক স্ক্রিন পর্দা দেওয়া ছিল। তো আওয়াজটা আসলো যে কেউ যদি কোনো ভারী জিনিস নিয়ে গ্লাসের মধ্যে, গ্লাস ডোর যদি পাড়ি দেয়, তখন যে আওয়াজটা হয় ওরকম ধম করে আওয়াজ হলো। আমার কি ব্যাপার এত রাতে, তখন হয়তো পড়াপড়ি পাই গত 1টা, রাতে 1টা এরকম বাজে, এত সাথে কি হলো? তা আমি এর আগে অনেক স্টোরি শুনতাম ফ্রেন্ডের কাছ থেকে, যে হ্যাঁ সিরিয়াসলি হন্টেড, আর এটা ইট ওয়াজ লিটারালি ইন দ্য মিডল অফ নোওয়্যার, আশেপাশে জঙ্গল, এই সে হ্যান ত্যান, বাট ভেরি বিগ ক্যাম্পাস, মানে আমাদের ডর্ম থেকে একই এরিয়া থেকে, ডর্ম থেকে ক্লাসে যেতে হলো উইট টেক এ ট্রাম, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কত বড় ছিল। সো আমি একটু ভয় পেলাম, বাট আই ওয়াজ কিউরিয়াস, সো চুপচাপ কিছু বসেছিলাম, টিভিটা অফ করে দিলাম, বসে আছি কোনো আওয়াজ নেই। হঠাৎ করে শুনি যে ব্যালকনিতে চেয়ার নড়াচ্ছে কেউ, মানে চেয়ারটা, সিন্স দ্য চেয়ার ওয়ার ভেরি হেভি, অনেক ভারী স্টিলের কিছু চেয়ার থাকে না ওরকম, তো অনেক প্রেশার লাগে, মানে আমাদের ইউজুয়ালি আমার একা টানতে মানে জান বের হয়ে যেত, তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, তো কেউ চেয়ারটা টানছে। তা ভাবলাম কি এটা কি আমার বারান্দা থেকে আসতেছে নাকি, মেবি হয়তো পাশের রুমে, কারণ পাশাপাশি ব্যালকনি ছিল। হঠাৎ করে দেখেছি চেয়ারটা আস্তে আস্তে টানতে 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 ধাম করে আবার বাড়ি খেলো দরজার মধ্যে। দেন আই ওয়াজ ফ্রিকড আউট, যে এটা তো পাশে কোনো ব্যালকনি না, এটা হয় আমার ব্যালকনি, কারণ আমার টানটা খেয়ে আমার লাস্ট ওয়ার সাথে গাড়ি খেয়েছে। সো আমি আস্তে করে উঠে বারান্দার লাইটটা অন করলাম, যেটা ওর ভিতরে ছিল সুইচটা, অন করে আস্তেই করে কার্টেনটা সরালাম। দেখি কেউ নাই, যার যার জায়গায় আছে, কিছু নাই। তো আমি ভাবলাম যে কি ব্যাপার, আমি কি আসলে ঘরে মনের ভুলে কিছু শুনছি, বা মেবি আমি ফ্রিকড আউট, ডিপ্রেসড, জাস্ট মেবি হ্যালুসিনেটিং স্টাফ। বাট উইদিন কাপল অফ সেকেন্ডস দেখলাম একদম লেফটের যে চেয়ারটা, ইটস মুভিং বাই ইটসেলফ, ইটস মুভিং বাই ইটসেলফ অ্যান্ড কেম অ্যান্ড ক্র্যাশড অন মাই গ্লাস ডোর। এসে পুরো ঘাম করে বাড়ি ছিল, টু দ্য পয়েন্ট গ্লাস ডোরে ক্র্যাক পড়ে গেছে। I don't know what was that. আমি জীবনে জানতেও চাই না। আমার এতটুকু খালি মনে আছে, I was in my sleeping dress, just wearing my shorts and t-shirt. আমি জাস্ট আম্মু বলে, লিটারালি আম্মু বলে চিৎকার দিয়ে রুম থেকে বের হয়ে দরজা খুলে, আর আমার রুমটা ছিল একদম করিডোরে এন্ডে, and the corridor was so huge, মানে দুপাশে এক এক পাশে এক এক সাইডে বিস্তার মতো হবে রুম, আর আমি ছিলাম এক এন্ডে। আর গোর এলিভেটর লিফটে যেতে হলে লিটারালি ইউ হ্যাভ টু, লাইক ইফ ইউ রানিং দ্য টপ অফ ইউর স্পিড, ইউ প্রবলি হ্যাভ টু রান ফর 5 মিনিটস। আমার মানে কি যে মনে হচ্ছিল, আমি দৌড়াচ্ছি, আমার কাছে মনে হচ্ছে আমার পিছিয়ে পিছিয়ে যেন দৌড়াচ্ছে, পা ভারী হয়ে আসছে। আমার রিচ দ্য এলিভেটর, প্রেস করছি, এলিভেটর আসছে, আমি ডান দিকে তাকালাম, মনে হচ্ছে কি যেন আমার রুমের দরজা থেকে কেউ উঁকি দিচ্ছে। অ্যান্ড আই এম নট কিডিং ইউ, আই লিটারালি স সামথিং, শ্যাডোর মতো কি যে একটা আমার দিকে উঁকি দিচ্ছে এবং আস্তে আস্তে বের হতে যাচ্ছে রুম থেকে। আমার এখনো বলছি আমার গেটিং গুজবাম্পস, আমি যে সুইচটা কনস্ট্যান্টলি বাড়িয়ে দিচ্ছি, প্রেস করছি, প্রেস করছি, প্রেস করছি। আমার মাথায় এটাও ছিল না যে স্টেয়ারকেস সিঁড়ি নামতে পারি আমি, তাও আমি প্রেস করে যাচ্ছি, করে যাচ্ছি। থ্যাঙ্ক গড ইট ওপেন, যে লিফটটা ওপেন করলো, আই জাস্ট স দ্যাট থিং লিটারালি রানিং আউট টুয়ার্ডস মি। কিরকম ছিল দেখতে আমি জানি না, মানুষের মতো কি ছিল কি না, আই জাস্ট স টু আইস, শুধু দুটো চোখ দেখলাম, এন্ড এ ব্ল্যাক শ্যাডো। হিউম্যান ফর্ম বলবো না অ্যানিমাল ফর্ম বলবো, বাট হ্যাঁ, দুটো হাত ছিল, দুটো পা ছিল, ইটস রানিং আউট। আমি জাস্ট ঢুকলাম, লিফটটা ক্লোজ করলাম, গ্রাউন্ড ফ্লোর শট পেলাম, গ্রাউন্ড ফ্লোর শট দিয়ে নিচে নামলাম, বের হয়ে অ্যার রান টু দ্য রিসেপশন। আমাদের রিসেপশন 24/7 কেউ না কেউ থাকতো, কেস অফ ইমার্জেন্সিস। গিয়ে আমি আর কোনো কথা বলতে পারছিলাম না নার্সের, মানে সরি নট নার্স, রিসেপশনিস্টের কাছে। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট। অ্যান্ড আমি বললাম কি হয়েছে, সামহাও আই তাদের চেহারা দেখে দেখে মনে হলো যে দিস ওয়াজ নথিং নিউ ফর দেম, হয়তো ওটা এইসব জিনিস আগেও শুনেছে, বিকজ আই হ্যাভ হার্ড আ লট অফ হন্টেড স্টোরিজ। তবে আমি এত পরে রেকর্ড করে পাঠাবো। অ্যান্ড আই টোল্ড দেম আমি কোনোভাবেই হোক আমি ওই রুমে থাকবো না, ইম্পসিবল। যদি আমাকে আজকে সারা রাত রিসেপশনে বসে থাকতে হয় আমি তাও থাকবো, উপরে আমি যাবো না। সো তারা বললো যে তোমার কোনো ফ্রেন্ড আছে, এ আছে, লাইক মোস্ট অফ মাই ফ্রেন্ড সিটি থেকে আছে, জানি না কেউ কে আছে। তো আমি তো ওখানে একটা নেপালি মেয়েকে চিনতাম, তো আমার মতো আর কি সবসময় সিটিতে যেত না, বাসা থাকতে খুব পছন্দ করতো, মানে রুমে থাকতে পছন্দ করতো। তো হঠাৎ করে কথা মনে পড়লো, আমি বললাম যে ও হয়তো থাকতে পারে। তো রিসেপশন থেকে ওর ফোন পেলো, ফোন তুললো, তোকে সব বলার পরে ও বললো যে হ্যাঁ এখনই চলে আস, তুমি আমার রুমে থাকবে আজকে রাত্রে। তো এরপরে তার রুমে ছিলাম সেদিন রাত্রে। পরের দিন সকালবেলা আমি দু তিনজন মানুষ নিয়ে রুমে গেলাম, আমার জিনিসপত্র গুছিয়ে বললাম আমাকে অন্য রুমে দাও, অন্য কারোর সাথে যে কেউ হোক কারোর সাথে দাও, বাট ওই রুমে না। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট। সো আই হোপ ইউ এনজয়েড, হোপ ইউ উইল অল এনজয় দ্য স্টোরি। জানি না কতটুকু বুঝিয়ে বলতে পেরেছি, বাট এটা ওয়ান অফ মাই এক্সপিরিয়েন্সেস। আই ডু হ্যাভ আ কাপল অফ মোর, ডো ওয়ান্ট টু হ্যাভ এনি মোর, ইটস অন দ্য পাস্ট। সো আশা করি ভালো লাগবে আপনাদের সবার, আর লাইক লিটারালি এটা আমার হ্যাড বিকাম আ ডেইলি পার্ট অফ মাই লাইফ, দ্যাটস হাউ মাচ আই লাভ ফুলস এফএম। সো হোপ ইউ অল এনজয় দ্য স্টোরি, অ্যান্ড আনটিল নেক্সট টাইম, বাই।
ভূত এফএম, দ্য নাইট comes alive with Grounding Form.
And I hope you all enjoyed the story. এবং একটু আগে যেটা শুনলাম যে ঘটনাটা, সেটা আমরা পেয়েছি অস্ট্রেলিয়া থেকে, এবং আপনারা যারা আজকে এরকম কেউ আছেন কিনা আমি জানি না যিনি আমাকে এই মুহূর্তে শুনছেন এবং আজকে প্রথম হয়তো কোন একটা হোস্টেলে উঠছেন বা প্রথম নতুন কোথাও থাকতে এসেছেন, সেরকম কেউ যদি হন তাহলে তার সাথে এই ঘটনাটা মিলে যেতে পারে বা ভালো লাগতে পারে। একটু আগেও আমরা যেরকম শুনছিলাম যে সবসময় নিজের সঙ্গে একটা মানুষের অস্তিত্ব অনুভব করা, যে অন্য কেউ আছে, আমি কোনো সময়ই একা না, কেউ একজন আমার সঙ্গে আছে, কেউ একজন সবসময় আমার সঙ্গে থাকে, এবং তাকে আমার বিছানার পাশে দেখা যায়, মনে হয় যে এসে বসছে আমার ঘরে, আমার পেছন পেছন হাঁটছে এবং তার পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, আমার পাশে বিছানা করছে। এরকম ধরনের একটা অনুভূতি যদি আপনি সবসময় পান এবং আপনার যদি কোনো মুহূর্তে মনে হয় আপনি একা নন, সত্যি সেই মুহূর্তে এমন হয় না যে মাঝে মাঝে মনে হয় যে মানে আয়নার দিকে তাকালেও বোধ হয় আমার পাশে কাউকে দেখে ফেলবো, মানে আয়না দেখতে আপনি ভুলে যাবেন, এরকম একটা ব্যাপার হয়ে যায়। পেছনে তাকাতে ভুলে যাবেন, পাশে তাকাতে ভুলে যাবেন, একা কোথাও থাকতে ভুলে যাবেন এবং স্বাভাবিক জীবনযাপন তখন সত্যি খুব অসম্ভব হয়ে পড়ে। লাইফে এরকম কারো না ঘটুক, এবং ব্যাপারটা আমি জানি না যে আসলে জিন তো আপনার বিশ্বাস করতেই হবে, কিন্তু আর কি কি থাকতে পারে, কিন্তু একটা জিনিস আপনি আপনার যদি এটা পুরোপুরি আপনি যদি হ্যালুসিনেটও করেন, আপনি যদি পুরোপুরি ব্যাপারটা মানসিকভাবে ঘটে থাকে তারপরেও চিন্তা করে দেখেন ব্যাপারটা কতটা ভয়ঙ্কর, কিছুই হয়তো পায়নি, কেউই হয়তো নাই, আপনি একাই ভাবছেন, কিন্তু ওই মোমেন্টটা চিন্তা করুন যে ওই মোমেন্টটা কতটা ভয়ঙ্কর হতে পারে এবং কতটা অসহ্য হয়ে উঠতে পারে জীবন সেই মানুষটির জন্য যিনি এরকমভাবে জীবন কাটান। আমাদেরকে যারা যিনি লাস্ট যে স্টোরিটা আমরা শুনলাম যিনি পাঠিয়েছেন তাকে অনেক থ্যাংকস, স্টোরি হয়ে অনেক কষ্ট করে পাঠিয়েছেন এবং আশা করবো যে ফিউচার তিনি আরও আমাদের অনেক ঘটনা দেবেন, এবং আমি সত্যি মানে আমি ইগারলি ওয়েট করছি নতুন কোনো ঘটনা পাওয়ার জন্য আপনাদের কাছ থেকে, যারা দেশের বাইরে স্পেশালি আছেন তাদের ঘটনাগুলো একটু অন্য প্রেক্ষাপটে ঘটে এবং আমাদের এখানে যারা গ্রামে বাস করেন তাদের ঘটনাগুলো অনেক আলাদা একটা প্রেক্ষাপটে ঘটে, শহরের গুলো আলাদা হয়, সুতরাং আমি সব ঘটনাই চাই। আমাদেরকে দেখতে পাচ্ছি যে আব্দুস্তাল সবুর ফেসবুকে লিখছেন, অসম লাগছে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি যে রাসুল ভাইয়া আমি ঢাকা থেকে তমা বলছি, আজ আম্মু আর আমি মিলে রুমে লাইট অফ করে ভুতাতাম, শুনছি বা চমৎকার। এছাড়াও দেখতে পাচ্ছি হাবিব আমাদের এস এম এস করে লিখেছেন যে অসাধারণ, হিলটন এস এম এস না, এগুলো সব কমেন্টে লিখেছেন, হিলটন আমাদের এখানে লিখেছেন। এছাড়াও আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি এছাড়াও রকিবুল ইসলাম, তার কাছে অনেক ভালো লাগছে। সাগর চৌধুরী আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন টিটু, এবং এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আলমগীর, এছাড়াও হাসান মাহমুদ আমাদের সাথে রয়েছেন, নিজাম আমাদের সাথে, নিজাম উদ্দিন আমাদের সাথে রয়েছেন, শ্রাবণ রাত্রি আমাদের সাথে রয়েছেন, নাফিউর লিঙ্কন আমাদের সাথে রয়েছেন, রানা দেব আমাদের সঙ্গে রয়েছেন, ওয়ালিউর রহমান আমাদের সঙ্গে রয়েছেন, নাসির জামশেদ আমাদের সাথে রয়েছেন। 2011 সাল থেকে তিনি ভূতাফ্রাম শোনেন, কোনো একটা এপিসোড তিনি মিস করেছেন কিনা আমি জানি না, তবে এসএমএস কমেন্ট তিনি করেননি, এই প্রথম তিনি করলেন, এবং তিনি বললেন যে আমার কমেন্টটি পড়লে আমি ভয়ঙ্করভাবে খুশি হব, পড়ে ফেললাম আপনার কমেন্ট। এবং এছাড়াও আমাদেরকে রানা দেব লিখেছেন যে আজকে কাহিনীগুলো অনেক ভয়ের হচ্ছে এবং সবাই মনে করছে আজকে সব কাহিনীগুলো অনেক ভয় হবে। ইনশাল্লাহ ভাই, আমরা চেষ্টা করি প্রতি উইকেই আপনাদেরকে সেরা কাহিনীগুলো দিতে, এবং যারা আপনারা বলেন না যে আজকে ভালো হচ্ছে না, এবং যারা আপনারা বলেন না যে ভূত এফএম আগের মতো লাগছে না, মাঝে মাঝে যখন একটু শুনি তখন বুঝতে পারি যে আপনারা এক্সপেক্ট করেন যে উই ক্যান ডু বেটার, এটা আপনারা এক্সপেক্ট করেন যে এই জন্য আমরা যে আরো ভালো করতে পারি, এই ক্ষোভ থেকে হয়তো আপনারা এগুলো লেখেন যে হ্যাঁ ভূত এফএম তো আরো ভালো হবে, এটা একটা প্রচন্ড ভালোবাসা সেটা আমরা বুঝি। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং উইথ আস, এবং আশা করছি যে ভবিষ্যতে আপনাদের পেয়ে যাবো। সাইমন কবির আমাদের সাথে রয়েছেন, এছাড়াও আমি আরেকটা পেজে গিয়েছি, হচ্ছে আমার যে পেজটা সেখানে, এছাড়াও অনেক সাথে রয়েছেন মুকুল কস্তা, এছাড়াও রয়েছেন ইব্রাহিম হুসাইন, নিঃশব্দ অনুভূতি, তাবাসুম অরিত্রা, এছাড়াও রয়েছেন মিনহাজ অভি আছেন আমাদের সাথে, রায়হানুল ইসলাম, এম জে মিদুল রহমান আমাদের সাথে রয়েছেন, জাহেদুল ইসলাম আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন বাইজিদ, এছাড়া আমাদের সাথে রয়েছেন নীল আকাশ চাঁদনি সহ আরো অনেকে। আমাদের এখানে এস এম এস করছেন আবিদ, এছাড়াও এস এম এস করছেন মুকিত, খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন দুজনে আমাদের এস এম এস করছেন, ভালো হচ্ছে ভাইয়া গো অ্যাহেড লিখে দিয়েছেন আমাদেরকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক বাসাবো থেকে আমাদের এস এম এস করেছেন, আজকে জয়েন করতে একটু লেট হয়ে গেল, কোনো সমস্যা নেই, এখনো দারুণ দারুণ সব ঘটনা রয়েছে আপনার জন্য অপেক্ষা করছে, সুতরাং একেবারে চিন্তিত হবেন না। শামীম আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন আকাশ সহ আরো অনেকে। আমি আপনাদের এসএমএস আবারও ফিরে আসবো নেক্সট আওয়ারে। আপাতত একটা চমৎকার ঘটনা আপনাদের শুনে, যে ঘটনাটা খুবই অদ্ভুত টাইপের একটা ঘটনা। মাসুম যেখানে থাকে সেখানকার আশেপাশের কোন একটা জায়গা হবে, মাসুম হয়তো বলতে পারবে জায়গাটা কোথায়। তো আমি যেভাবে লিখেছেন আমাদের সেই লিসেনার, তাঁর মতো করে আমরা পড়ছি। নাম প্রকাশে অনিচ্ছুক, ব্র্যাকেটে লিখেছেন, নামও লিখেছেন তিনি, তো নাম বলছি না। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সবসময় ভারত ভাই, তাই নতুন করে আর জিজ্ঞাসা করলাম না। আমার বাসা কুষ্টিয়া জেলার সদর উপজেলায়। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়ছি এবং পড়াশোনায় ব্যস্ত থাকায় স্টুডিওতে এসে আমি ঘটনা শেয়ার করতে পারবো না, তাই ইমেল করলাম, ভালো লাগবে শেয়ার করবেন। আমি ভূত আশ্রমের একজন নিয়মিত শ্রোতা। আমি এ সকল ভৌতিক বিষয়ে ভয় না পেলেও অনেক উপভোগ করি, কিন্তু গত বছর এমন একটি অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটে যার কোনো উত্তর আমি আজও খুঁজে পাইনি। যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাই। প্রথমে বলে রাখি, এই ঘটনাটি মোটেও ভয়ঙ্কর নয়, কিন্তু খুবই অদ্ভুত। আমি ছেলেবেলা থেকে পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতাম, ছবি আঁকার প্রতি আমার প্রবল টান এখনো আছে। আমি যখন যেখানেই সুযোগ পেতাম তখন সেখানেই খাতা পেন্সিল নিয়ে বসে যেতাম ছবি আঁকার জন্য। আগেই বলে রাখি, আমাদের কুষ্টিয়া শহরের মধ্যে গড়াই নদীর ভাঙনের জন্য তৈরি করা হয়েছে তিনটি শহর রক্ষাকারী বাঁধ, যার নাম রেইনউইক বাঁধ। ঠিক আছে তো মাসুম, রেইনউইক বাঁধ, ওকে। সেখানে অনেক গাছপালা এবং নদীর ধার সব মিলিয়ে জায়গাটা অসম্ভব সুন্দর এবং কুষ্টিয়াবাসীর কাছে শান্তির জীবন। আমি সুযোগ পেলেই সেখানে যেতাম একা বা বন্ধুর সাথে। গত বছরের এই সময়ে কলেজ শেষ করে আমি আমার এক বন্ধু সেখানে যাই। সে সময় নদীর পানি কম থাকায় ওপারের উঁচু চরগুলো দেখতে ছোটখাটো পাহাড়ের সারির মতো লাগছিল। আমার সাথে খাতা পেন্সিল থাকায় আমি সেখানে বসে পড়ি এবং নদীর পাড়ে অসাধারণ দৃশ্য আঁকার জন্য। বলে রাখি, তখন আমার কাছে শুধুমাত্র বই, আর্ট পেপার আর পেন্সিল ছিল। আমি আর্ট পেপারটি বইয়ের উপর রেখে ছবি আঁকতে থাকি, কিন্তু কে জানত সেদিন আমি আমার জীবনের অভিশপ্ত এক ছবি এঁকেছি। এরপর আমি ছবি আঁকা শেষ করে বাসায় চলে আসি। রাতে আমি যখন ছবিটি ভালো করে দেখলাম তখন হঠাৎ ছবিটির উল্টো পাশে আমার চোখ পড়ল, আমি দেখে চমকে উঠি। আপনারা জানেন যে কোনো কাগজে কিছু আঁকলে তার উল্টা পাশেও তার একটা ছাপ পড়ে, কিন্তু তখন আমি দেখলাম আমার আঁকা ছবিটির উল্টো পাশে কোনো ছাপ নেই, তার বদলে সেখানে একটি মেয়ের মুখের আকৃতির হালকা প্রতিচ্ছবি। এটা দেখে আমি খুব অবাক হয়ে যাই যে এটা কিভাবে সম্ভব। ঘটনাটি এখানে শেষ হলে হয়তো ভালো হতো, কিন্তু না, এরপর সমস্যা শুরু হলো। সেদিন হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল, আমি শুনতে পেলাম খুবই মৃদু স্বরে কান্নার আওয়াজ। আওয়াজটা ছিল মেয়েলি কণ্ঠস্বর, আওয়াজটা আসছিল আমার রুমের বারান্দা থেকে। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই, মনে মনে দোয়া পড়তে থাকি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় এবং আমি ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে আমি যা দেখি সেটা ছিল সত্যি খুব ভয়ঙ্কর। আমি দেখলাম আমার রুমের মেঝেতে ও বারান্দায় অনেক চুল পড়ে আছে। এই সমস্যাটা এখনো আমার রুমে হয়। এরপর এই ঘটনাগুলো আমি আমার কিছু বন্ধুদের সাথে শেয়ার করি। তারা বলে রেইনউইক বাঁধে এর আগে একটি মেয়ের অর্ধকলিত লাশ পাওয়া গিয়েছিল, তাছাড়া ওই জায়গার তেমন সুবিধা না। এসব শুনে আমি খুব ভয় পেয়ে যাই। এরপর আমি সেই অভিশপ্ত ছবিটি পুড়িয়ে ফেলি। এরপর দোয়া পড়ে আমার রুম বন্ধ করা হয়। তারপর থেকে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি, কিন্তু আমি আজও জানি না কেন আমার সাথে এসব ঘটেছিল, এর উত্তর নেই। আমি এই ছিল আমার ঘটনা এবং এটা একটা সত্যি ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। এবং তারপরে তিনি সবাইকে ধন্যবাদ দিয়েছেন। আপনার কি মনে হচ্ছে যে বাসায় হয়তো কোনোই ফিমেল কেউ নেই, বাট আপনি হঠাৎ করে বড় চুল পাচ্ছেন, খুব মানে হর হামেশা বিভিন্ন জায়গায় পাচ্ছেন, আপনি জানেন যে আপনি সারাদিন একাই ছিলেন, কোনো গেস্ট আসেনি, কেউ আসেনি, তারপরেও আপনি বিভিন্ন জায়গায় বড় চুল দেখছেন, এরকম কি হয় নাকি আপনার বাসাতেও? জানতে পারেন আমাকে এসএমএসের মাধ্যমে বা ইমেইল করে। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসছি এবং তারপরে আমাদের নতুন নতুন আরো দুজন গেস্ট আমাদের এখানে জয়েন করবেন, তাদের কাছ থেকে ঘটনা শুনবো। সো স্টে টিউনড ফর ইওর ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে এলাম আবার আমি রাস্তাও শুনছেন সবসময় চলছে ভূত এফএম এবং আমার সঙ্গে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনারা যে যেখানে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক রাত হয়ে গেছে এখনো পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আহ্লাদ আমাদের সাথে রয়েছেন এবং ঢাকা থেকে তিনি লিখেছেন এবং তিনি বলছেন যে এই ব্যাপারটা আমার ক্ষেত্রেও মাঝে মাঝে হয়, চুলের ব্যাপারটা আমাদেরকে। বিজয় লিখেছেন তুলারাশির মানুষের সাথে অলওয়েজ খারাপ কিছু হয়, যদি খারাপ কিছু হয়েই থাকে তুলারাশির যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনাদের ঘটনাগুলো আপনাদের কাছে না রেখে আমার কাছে দেখুন। এছাড়াও সৌরভ আমাদের কুমিল্লা থেকে লিখেছেন যে হ্যাপি নিউ ইয়ার ভূতাতন। ব্যাপারটা হচ্ছে ভূতাতন অগস্টে শুরু হয়েছিল ফার্স্ট অফ অল, সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে বাংলা নববর্ষ সামনে, আমরা বাংলা বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, বছরের শেষ ভূতাতন এটা বলতে পারি। বাট আপনি কোথেকে নিউ ইয়ার পেলেন আমি ঠিক বুঝিনি। আমাদেরকে রেহমান মেজবা লিখেছেন বরিশাল থেকে, শেরে বাংলা মেডিকেল কলেজে আর তিনি আছেন তার আব্বুকে নিয়ে এবং তিনি শুনছেন। ঈশা আমাদের খুলনা থেকে লিখেছেন তিনি শুনছেন আমাদের সাথে, বাসার সবাই ঘুম এখন, যদি এসএমএস না পড়া হয় তাহলে অনেক খারাপ লাগবে, তো আমি পড়ে ফেললাম। জয়া আমাদের লিখেছেন যে সেকেন্ড ঘটনাটা অসম। নাবিদ আমাদের লিখেছেন ভালো লাগছে। রায়হান আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন নাবিল, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি জাসিয়া এবং ফারাজ আজিমপুর থেকে, এছাড়াও অরুফ ময়মনসিং থেকে আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন শহীদ চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম রাঙ্গনিয়া থেকে, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রোমান খুলনা থেকে এবং তিনি তার এস এম এস করতে বলেছেন, আজিয়ান নূর ময়মনসিং থেকে আমাদের সাথে রয়েছেন, এছাড়া আমাদের সাথে রয়েছেন হাবিবা সহ আরো অনেকে। আপনাদের এস এম এস বাকি এস এম এস গুলো আস্তে আস্তে ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবো। আপনারা তো চলে যাচ্ছি ঘটনায়, আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন, তারপর আপনার ঘটনা গুলো বলবেন।
আসসালামু আলাইকুম লিসনার্স, আমি মোহাম্মদ আলজি উমর বলছি, এসেছি ওয়েস্ট বেঙ্গল সম্পর্ক থেকে।
চলে যাই আপনার ঘটনা।
সরাসরি ঘটনা চলে যাচ্ছে। এই ঘটনাটা ঘটেছে ভাই আমার একটা ফ্রেন্ডের সাথে। আমরা দুজন বর্তমানে একসাথে ক্লাস করছি, তো আমার ফ্রেন্ডের ফ্যামিলি ব্যাপার ব্যাকগ্রাউন্ড আগে একটু বলে নিই
প্লিজ।
ওনারা হচ্ছে, ওনার বাবারা হচ্ছে আপনার চার ভাই দুই বোন, ওনার বাবা হচ্ছে মেজ ভাই, ওনার একজন বড় ভাই আছেন সেজ ভাই আর ছোট ভাই আর দুজন বোন আছে, দুজন বোনই হচ্ছে সবার থেকে ছোট আর কি, ছোট দুই বোন। তো আমার এই ফ্রেন্ডের সাথে যে কাহিনীটা ঘটেছে সেটা হচ্ছে, ওনার যে ছোট চাচা ছিলেন
যে,
তো ছোট মানে ওনারা পুরো মানে এন্টায়ার ফ্যামিলিতে অনেক ওয়েলথি, অনেক রিচ, মানে অনেক বিপুল পরিমাণের রিচ ওনারা। আমার এই ফ্রেন্ডের যে দাদা ছিলেন, মানে ফ্রেন্ডের বাবার বাবা, উনি হচ্ছেন মারা যাওয়ার আগে অনেক সম্পত্তি দিয়ে গেছেন পুরো ফ্যামিলিকে ভাগাভাগি করে। তো ছোট চাচাকে সব থেকে বেশি সম্পত্তি, মানে অনেকখানি সম্পত্তি দিয়েছিলেন, তো যেটা কারণে ছোট চাচা অ্যাকচুয়ালি ওয়েলথ অনেক বেশি পায়।
আচ্ছা,
তো ঘটনাটা শুরু হয়ে হচ্ছে ছোট চাচার বিয়ের পর। ছোট চাচা যাকে বিয়ে করেন চাচি, উনি হচ্ছেন মানে ইট টার্নড আউট টু বি দ্যাট শি ইজ এ ভেরি গ্রিডি ওম্যান, অনেক লোভী একজন মহিলা ছিলেন। তো উনি বিয়ে করেছেন আপনার এক্স্যাক্টলি থ্রি ইয়ার্স ব্যাক, থ্রি ইয়ার্স আগে বিয়ে করেছেন। তো কাহিনীটা শুরু হয় আপনার বিয়ের ঠিক তিন চার মাস পর থেকে।
জি,
ওনাদের ফ্যামিলিতে অনেক রকম প্রবলেম স্টার্ট হয়, স্পেশালি ছোট চাচার সাথে সব থেকে বেশি প্রবলেমটা হয়, সেটা হচ্ছে আপনার ছোট চাচার বিজনেস অনেক, মানে বিজনেস অনেক প্রবলেম হতে থাকে, বিজনেস ফল করতে থাকে। তারপর আস্তে আস্তে আপনার পার্সোনাল যে রিলেশনশিপ ছিল মানে ফ্যামিলি মেম্বারসদের সাথে, সেটা অনেক খারাপ হতে থাকে। ছোট চাচার মানে বিহেভিয়ার অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, উনি একটু পেঁচেতে যান। তো বাসার সবাই প্রথমে ভাবেন যে মানে বিজনেসে একটু খারাপ যাওয়ার কারণে হয়তো এই জিনিসটা হয়েছে, এটা খুব স্বাভাবিক। তো আস্তে আস্তে দেখা গেল যে না, জিনিসটা আস্তে আস্তে বেড়েই চলেছে, মানে ছোট চাচা অনেক অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে দিনে দিনে, মানে খাওয়া দাওয়া ঠিক মতো করছিল না, ওনার আপনার হেলথ অনেক ডিটেরিয়েট করছিল। তো আর চাচির সাথে সবসময় ঝগড়া হতো, মানে ইন্টার ফ্যামিলির সাথে অনেক বেশি ঝগড়া হতো, ওনার ভাই বোনের সাথে সবার সাথে ঠিকভাবে কথা বলতেন না, কোনো ফ্যামিলি প্রোগ্রাম হলে উনি আসতে চাইতেন না, অ্যাটেন্ড করতেন না ঠিকভাবে। তো জিনিসটা আস্তে আস্তে খালি ওনার সাথে না, আমার ফ্রেন্ডের যে বাবা এবং তাদের মানে বাবার যে ভাইরা, মানে আমার ফ্রেন্ডের যে চাচারা, মেজো চাচা, তারপরে হচ্ছে আপনার সেজো চাচা এবং ফুপি যারা ছিলেন দুইজন বোন, ওনাদের সবার সাথে আস্তে আস্তে কাহিনীটা শুরু হয়। যে ওদের সবারই বিজনেস মানে পারিবারিক কোনো না কোনো একটা সমস্যা স্টার্ট হয় এবং সমস্যাটা আস্তে আস্তে অনেক বড় হতে থাকে। তো কাহিনীটা যেটা হয় সেটা হচ্ছে, আমার ফ্রেন্ডের কাছ থেকে যেহেতু আমি শুনেছি, আমার ফ্রেন্ড মানে ওনার আম্মুর সাথে একটা অনেক বড় একটা কাহিনী হয়, সেটা হচ্ছে আন্টি হচ্ছে উনি অনেক ফরেস্টগার একজন মানুষ, উনি পাঁচ অক্ত নামাজ পড়েন এবং সবসময় হাতে তসবি নিয়ে থাকেন, আল্লাহ মানে অনেক ইবাদত ইবাদত করেন উনি। তো ওনার সাথে যে জিনিসটা হয়, উনি হঠাৎ করেই মানে আমার ওনার যে মানে আমার ফ্রেন্ডের ছোট চাচার বিয়ের ঠিক 6-7 মাস পরেই ওনার যে সমস্যাটা হয় স্টার্ট করে, মানে আমার ফ্রেন্ডের আম্মুর আর কি আন্টি, যে উনি আপনার মানে বাসার থেকে বের হতে পারতেন, বাসার থেকে বের হলে প্রচন্ড অসুস্থ হয়ে পড়তেন। ইভেন আমার ফ্রেন্ডের যে মানে স্যার ছিল, যে স্যারের কাছে আমরা একসাথে পড়ি, সেই স্যারও ওনাকে যদি ডাকতেন যে আসেন আপনার ভাবে আসেন আপনার ছেলে ব্যাপারে কিছু কথা বলতাম সামনাসামনি, উনি বলতেন যে হ্যাঁ আসবো, আমার শরীরটা অনেক খারাপ, আমি মানে অ্যাকচুয়ালি বাইরে বেরোলে অসুস্থ হয়ে যায়। তো মানে আন্টি বাইরে বেরোলে অসুস্থ হয়ে যেত, উনি বাসার থেকে বেরোতে পারতো না, ইভেন বাসার থেকে বের হয়ে লিফট থেকে নেমে যে গাড়িতে উঠবেন এতটুকু উঠতে ওনার অবস্থা অনেক খারাপ হয়ে যেত, শ্বাসকষ্ট উঠতো, মানে অনেক রকম শরীরে ব্যথা করতো। তো আন্টি ফার্স্টে ফার্স্টে জিনিসটা বুঝতে পারলো না, মানে চিকিৎসা করালেন, চিকিৎসা সবকিছু ওকে আসলো না, সেরকম কোনো প্রবলেম নেই, আন্টি তো জাস্ট মানে ডায়াবেটিক্স ছিল, এছাড়া মেজর কোনো প্রবলেম আন্টি ছিল না।
আচ্ছা,
তো তো আন্টি যখন যে জিনিসটা বুঝতে পারলেন যে মানে প্রভাবটা খালি উনার উপরে পড়ছে না, মানে ওনার ছেলের সাথেও মেয়ের সাথেও হচ্ছে, যেমন আমার যে ফ্রেন্ডটা ওনার একজন বোন আছে বড় বোন, উনি হচ্ছেন আপনার মানে মেডিকেলে পড়ছেন এখন, তো উনারও পড়ালেখার প্রতি মানে একটু অমনোযোগী হয়ে
যাওয়া, কোনো না কোনো
সবারই কোনো না কোনো সমস্যা হচ্ছে আর কি, মানে পুরো ইন্টার ফ্যামিলির মধ্যে প্রবলেমটা হচ্ছে। তো এইটা নিয়ে ডিসকাশন করার পর যেটা হলো, যে আমার আন্টির মানে ওই আন্টির সাথে যে কাহিনীটা ঘটলো সেটা হচ্ছে, মানে যে কাহিনীটার পরে আন্টি আর কি ইনিশিয়েটিভ নেওয়া স্টার্ট করলো, যে না এখানে খারাপ কিছু হচ্ছে, আমার একটা না একটা কিছু কোনো ডক্টর কিংবা কোনো ফিজিশিয়ান দিয়ে এই জিনিসটা ঠিক করা যাবে। তো আন্টি এরকম একদিন রাত্রেবেলা শুয়ে আছে, তো ওই দিন বাসায় আঙ্কেল ছিলেন না, কারণ আঙ্কেল আপনার বিভিন্ন কাজে আপনার ঢাকার বাইরে না বাংলাদেশের বাইরে যেতে হতো, তো আঙ্কেল সম্ভবত তখন বাংলাদেশের বাইরেই ছিলেন। তো আন্টি এরকম রুমের মধ্যে একটা শুয়ে আছেন, তো শুয়ে থাকার পর মানে মানে রাতে অ্যারাউন্ড 2:30 কি 3 এর মধ্যে হবে, আন্টি হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। তো ঘুমটা কেন ভাঙে সেটা হচ্ছে, আন্টি যে জিনিসটা লক্ষ্য করেন সেটা হচ্ছে আন্টির মানে একটা ফিস ফিস আওয়াজ ওনার কানে ভেসে আসে, মানে একটা ব্যাক অফ দ্য মাইন্ড উনি শুনতে পারেন যে কেউ মানে বিড়বিড় করে কিছু একটা পড়ছে ওনার পাশে দাঁড়িয়ে। তো উনি ফার্স্টে জিনিসটা অত একটা ইয়ে করেন না, তো আন্টির সাথে এরকম অনেক কিছুই ঘটতে থাকে কয়েকদিন ধরে ঘটছে, তো আন্টি আইতুল কুরসি পরে স্টার্ট করেন, আইতুল কুরসি এবং সুরা টুরার পর উনি চেষ্টা করেন টু গেট ব্যাক টু স্লিপ এগেইন, তো কিছুতে উনি ঘুমাতে পারছেন না। তো জিনিসটা অ্যাকচুয়ালি বাড়তে বাড়তে একটু পরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে, জোরে জোরে একটা নিঃশ্বাস আন্টির ঘাড়ে পড়ে, একটু পর পড়ছে, মানে জোরে জোরে আন্টির পাশে দাঁড়িয়ে কেউ নিঃশ্বাস নিচ্ছে। তো আন্টি এটাতে একটু মানে একটু নড়ে চড়ে ইয়ে হয়, মানে আন্টি একটু টনক নড়ে, যে মানে জিনিসটা কি হচ্ছে, এরকম নিঃশ্বাস কে ফেলছে আমার পাশে। তো আন্টি পাশে চিন্তা করে যে আন্টি তাকিয়ে দেখবে নাকি দেখবে না, কজ দেখলে আবার কি না কি দেখে, এই জন্য একটু ভয় পাচ্ছিল। তো যাই হোক আন্টি একটু সাহস করে আপনার ডান পাশে তাকায়, তাকানোর পর যে জিনিসটা দেখে অনেক লম্বা একটা ফিগার সেটা দাঁড়িয়ে আছে। বুঝলে আমি একটু রুমের ডিসক্রিপশনটা দিই নি, বিকজ আন্টির যে রুমটা, আন্টির রুমের একদম সোজাসুজি হচ্ছে দরজা, মানে দরজা দিয়ে ঢুকে হচ্ছে আন্টির বেড। তো দরজার সামনে হচ্ছে আপনার ডাইনিং টেবিল, মানে ডাইনিং রুমটা, তো ডাইনিং রুমে একটা লাইট সবসময় জ্বল হতে পারে সারা রাত। তো আন্টি যে জিনিসটা দেখতে পারলো, মানে ফিগারটা এত বেশি লম্বা ছিল যে যখন ফিগারটা আন্টির পাশে দাঁড়িয়েছে মানে লাইটটা অলমোস্ট ব্লক হয়ে গিয়েছিল, মানে দুই পাশ থেকে লাইটটা পড়ছিল, দেখা যাচ্ছে যে ফিগারটা অনেক লম্বা, মানে সাধারণত কোনো এত লম্বা আন্টির ছেলেও না, এত লম্বা আন্টির মেয়েও না, মানে আপু এত লম্বা না, আমার ফ্রেন্ড অত লম্বা না, তো বাসায় এত লম্বা কে আমার কাছে। তো আন্টি যখনই জিনিসটা বুঝতে পারলো যে এখানে কিছু সামথিং রং, সাথে সাথে ওই জিনিসটা যে জিনিস মানে ওই শ্যাডোটা যেই কাজটা করলো সেটা হচ্ছে আন্টির গলাটা খুব জোরে ভাবে চেপে ধরলো, এবং আন্টির নিঃশ্বাস টিশ্বাস সব বন্ধ হয়ে যাচ্ছিল, আন্টি আইতুল কুরসি অনেক জোরে জোরে পড়া স্টার্ট করলেন, আল্লাহর নাম অনেক জোরে জোরে নেওয়া স্টার্ট করলেন। তো কিছুক্ষণ এরকম মানে ধস্তাধস্তি ইয়ে করার পর অবশেষে জিনিসটা যখন হালকা করে একটু ছাড়লো, আন্টি অনেক জোরে একটা চিল্লান দিল, তো চিল্লান দেওয়ার পর যে জিনিসটা হলো, আমার ফ্রেন্ড রুম থেকে বের হয়ে আসে, আপুর রুম থেকে বের হয়ে আসে, বের হয়ে আসার পর আন্টি হচ্ছে, আমি আসলে বলে রাখি যে আন্টি হচ্ছে খুব স্ট্রং একটা পার্সন, উনি সহজে কোনো অবস্থাতে ভেঙে পড়েন না, উনি নামাজ রোজা মানে নামাজ তামাজ অনেক পড়েন, নামাজ কালাম পড়েন, আর আল্লাহর উপর অনেক দৃঢ় বিশ্বাস আছে ওনার, ফরেস্টের মানুষ, তো আন্টি মানে সহজে ভেঙে পড়ে না। কিন্তু ওই দিন যে জিনিসটা আমার ফ্রেন্ড বললো যে আমি কখনো আম্মুকে এরকম দেখিনি, মানে আম্মু এত ভয় পেয়েছে দ্যাট শি স্টার্টেড ক্রাইং, মানে শি গট টোটালি ফ্রিকড আউট, যে মানে এত ফ্রিকড আউট হয়েছে যে কেন্দ্রে দিছে পুরো, এটা খুবই আনইউজুয়াল ছিল। তো এরপরে আন্টি যে জিনিসটা চিন্তা করলো যে না এখানে মানে কোনো একটা খারাপ কিছু হচ্ছে, আমি ঠিকভাবে খেতে পারছি না, তারপর আমি বাসার থেকে বেরোতে পারছি না, আমার বাসায় কোনো প্রেজেন্স আমি কন্টিনিউয়াস ফিল করতে পারছি, একা থাকতে পারছি না। এই কাহিনীটার পরে আন্টি আন্টি মেয়েকে নিয়ে এসে মানে আপুকে নিয়ে এসে আন্টির সাথে শোয়াতে রাখতে হবে। তো জিনিসটা যখন সমস্যাটা বেড়ে চলো তো আন্টি চিন্তা করলো যে না এখন একটা কিছু দেখাতে হবে, মানে হুজুর কিংবা পীর কাউকে একজন দেখাতে হবে, ম্যাটারটা রিলিজিয়াস ম্যাটারে নিতে হবে। তো একজন পীরকে আন্টি স্বাভাবিক দেখায়, মানে উনি অনেক বড় একজন পীর ছিলেন। তো পীর যে জিনিসটা অ্যানালাইসিস করে ডিসকভার করে বের করে যে ওনাদের এন্টায়ার ফ্যামিলিকে বান মারা হয়েছে। বান মারা মানে অ্যাকচুয়ালি যেটা মানে যদি আমি মানে মডার্ন ইয়েতে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো আন্টি এখন জিজ্ঞেস করলেন যে মানে এটা সলিউশনটা কি? তো পীর বলে আপনার কোনো সমস্যা নাই, আমি আপনাকে সব বিয়ে করে দিব, অমুক সময় অমুক টাইমে মাগরিবের আজানের পর আপনাদের পুরো এন্টায়ার ফ্যামিলির মধ্যে 14 জন জিন যাবেন, পুরো ফ্যামিলিতে 14 জন জিন যাবেন, এবং 14 জন জিনকে আপনাদের বাসায় ঢুকতে দিতে হবে এবং ওনারাই যা করা সবকিছু করবে, আপনাদের পরটাই দেখতে পারবেন। তো এটা হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে বলছে, মানে ও নিজে হচ্ছে উইটনেস। এরকম মাগরিবের পর ওই দিন সবাই ওনারা বাসায় ছিলেন, ইভেন আঙ্কেলও ছিলেন। তো আপনার মাগরিবের পর ঠিক মাগরিবের আজানটা শেষ হওয়ার পর ওদের বাসায় কলিং বেল বাজে, বাজানোর পর দেখেন যে একজন লোক এসছেন। লোকটা হচ্ছে আলখাল্লা পরা, অনেক লম্বা, ফর্সা, প্রায় অলমোস্ট 6 ফিটের উপরে হবে দাঁড়ি, আর হচ্ছে আপনার মাথায় পাগড়ি পরা, হাতে একটা তসবি। তো উনি ঢুকেন, ঢুকার পর বলে যে সবাইকে বাসার থেকে বের হয়ে যেতে। তো আন্টি বলে আমি তো বাসার থেকে বের হতে পারবো না, আমার তো বের হলে সমস্যা হয়। তো উনি বলেন যে কোনো সমস্যা নাই, আমি আছি, আপনি ভয় পেন না, আপনার বাসার থেকে একটু যে বাসা বাইরে যেয়ে দাঁড়ান। তো ওরা সবাই বাসার বাইরে যেয়ে দাঁড়ায় এবং 15 মিনিট পর উনি বাসার থেকে বের হয়ে আসেন। বের হয়ে আসার পর যে জিনিসটা সবাই দেখতে পারে যে উনার হাতে 14টা তাবিজ, 14টা তাবিজ ছিল উনার হাতে, এবং উনি এই তাবিজগুলো দিয়ে বলেন যে মানে এই তাবিজগুলো আপনারা পুড়িয়ে ফেলেন কিংবা কোনো সমুদ্র কিংবা সাগরে ফেলিয়ে দেন, আশেপাশে দেখছেন যত দ্রুত সম্ভব। তো ঠিক আছে, উনি এটা করে দিয়ে চলে যান। চলে যাওয়ার পর যে জিনিসটা হয়, পরে আন্টি আবার সেই পীরের কাছে যান। পীরের কাছে যাওয়ার পর এর মধ্যে যে জিনিসটা হয়, এই কাহিনীটা হতে হতে আপনার মানে অলমোস্ট 3 ইয়ার্স হয়ে গেছে, মানে এই কাহিনীটা হয়েছে রিসেন্টলি, মানে তাবিজ যেটা পেয়েছে জাস্ট লাস্ট ইয়ার, বাট ওদের ফ্যামিলি যে প্রবলেমটা 3 ইয়ার্স ধরে চলছিল। তো ছোট চাচা যে অবস্থাটা হয়, মানে লাস্ট উনি মারাই গিয়েছেন লাস্ট ইয়ার, সো এটা খুব আনফর্চুনেট ছিল, বিকজ উনি পারফেক্ট একজন হেলদি একটা পার্সন ছিল, ওনার কোনো মানে ডিজিজ ছিল না, সেরকম মেজর কোনো প্রবলেম ছিল না। ওনাকে সিঙ্গাপুরেও নিয়ে যাওয়া হয়েছিল ট্রিটমেন্টের জন্য, কোনো সমস্যা পড়েনি, মানে কোনো সমস্যা ধরা পড়েনি। তো লাস্ট উনি মারা যান। তো মারা যাওয়ার আগ মুহূর্তে মানে এই পীর যে জিনিসটা বলেন সেটা হচ্ছে যে আপনার এই ছোট চাচাকে এমনভাবে বান মারা হয়েছে যে মানে উনার বডির থেকে সব কিছু মানে নর্মাল যে ভাষাটা বলতে হয় যে চিপড়িয়ে বের করে ফেলা হয়েছে, মানে চিপড়িয়ে বের করে অ্যাজ ইফ যে উনার যে ন্যাচারাল যে মানে স্পিরিচুয়াল ফোর্সটা আছে যেটা দিয়ে মানুষ মানে পজিটিভ যে ফোর্সটা যেটা দিয়ে মানুষ সবকিছু করে, মানে পজিটিভিটি যে জিনিসটা আছে, ওইটা সবকিছু মেন্টালি ওকে ব্রেক করে সবকিছু বডি থেকে বের করে নিয়ে আসা হয়েছিল। এবং উনি মরার সময় উনার স্টেট খুবই খারাপ ছিল, মানে একদম লিটারালি মানে বোনস গুলা পর্যন্ত ভিজিবল ছিল, মানে কোনো শরীরে কোনো মাংস টাংশ ছিল না, বুকের যে মানে
অনেক শুকিয়ে গিয়েছিল,
চেস্ট রিপ স্টিপ সব বের হয়ে আসছিল, এরকম একটা অবস্থা। তো পিট যে জিনিসটা বলে যে মানে মরার আগে আর কি লাস্ট ইয়ার যে এই কাজটা করা মানে করেছে কি, এই কাজটা করেছে হচ্ছে উনারই ওয়াইফ, ছোট চাচি, মানে আমার ফ্রেন্ডের ছোট চাচি, এবং এটা করেছিল হচ্ছে আপনার সম্পত্তির লোভে। এবং এই জিনিসটা যেটা করা হয়েছিল মানে যেই লোকটাকে দিয়ে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল সেই লোক এই একইভাবে, আসলে এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, 14টা জিন, খারাপ জিন পাঠিয়ে তাদের বাসায় প্রত্যেকজনের বাসায় প্রত্যেকটা চাচা এবং ফুপুর বাসায় আপনার 14টা করে তাবিজ রাখে। এই তাবিজ ছিল আপনার বিছানার ভিতরে, বিছানার তোশকের ভিতরে, বিছানার পায়ার ভিতরে, ইভেন সব থেকে মানে আরেকটা যেটা উইয়ার্ড যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে আপনার মানে ওদের বাসায় যে কার্পেট ছিল, ইভেন ওই কার্পেটের উপর জায়নামাজ বিষয়ে আপনার নামাজ পড়তো, ওই কার্পেটের নিচে তাবিজ পর্যন্ত পাওয়া।
একটা জিনিস আপনাকে আমি তাহলে প্রশ্ন করবো, আপনি যেহেতু এটা নিয়ে অনেক কিছু বললেন, সেটা হচ্ছে যে এই যে তাবিজগুলো, এই তাবিজগুলো কি প্রতিবারই হুজুর বা অন্য কারো স্মরণাপন্ন হওয়ার পরে জিনরাই বের করেছিলেন নাকি অনেক কেউ কেউ নিজেরাও পেয়েছিলেন?
না না, জিনরাই বের করেছিলেন,
নিজেরা পাওয়া যায় না,
জিনরাই বের করেছিলেন। এবং মানে উনি পীরের কাছ থেকে জিনিসটা জানতে পারেন যে তাবিজগুলো কোথায় কোথায় রাখে।
এই তাবিজগুলো বের করে নিয়ে আসার পরে ফ্যামিলিতে কি পরিবর্তন আসে?
এখন ওনাদের ফ্যামিলি যথেষ্ট ভালো আছে
এবং ওই প্রবলেমগুলো ফেস করছে না,
চাচিকে ফ্যামিলি থেকে ওনারা বের করে দেয়।
মানে যে জিনিসটা কাহিনীটা করছে এটা অনেক খারাপ একটা।
উনি কি পরে স্বীকার করেছিলেন?
হ্যাঁ, উনি পরে স্বীকার করেছিলেন, উনি সম্পত্তি লুকিয়ে করেছিলেন।
আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।
এটাই ছিল আমার কাহিনী। থ্যাংক ইউ,
থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে। আরও একবার জানিয়ে দিই যে আমাদের এস এম এস করতে চান, আমাদের এস এম এস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশন কি টাইপ করতে হবে ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। আর আমাদের ফেসবুকের যে অ্যাড্রেসগুলো সেগুলো জানিয়ে দিচ্ছি, facebook.com/radiofurti and facebook.com/bhutfm.rasel bhutfm.russell। এখানে এসে আপনারা কমেন্ট করতে পারেন, ছবিতে লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। আমরা চলে যাব আরো একটা ঘটনায় এবং এই ঘটনাটা আপনার জন্য আমি পড়ে শোনাচ্ছি এবং আশা করছি এই ঘটনাটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ঠিক যেভাবে লিখেছেন আমি লিখছি, আমি পড়ছি সেভাবেই যে আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, আপনি তো সবসময় ভালোর দলে। আমি ফয়সাল আহমেদ, ঢাকায় ধানমন্ডি এলাকায় একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, পাশাপাশি জব করছি। যাই হোক, আমি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার নিজের সাথে 6 মাস আগে ধানমন্ডি এলাকায় যার প্রভাব পড়ে আমার বাসাতে। আগেই বলে রাখি, আমার বাসা টাঙ্গাইলের কোনো একটা জায়গাতে। আমাদের ফ্ল্যাটটি দ্বিতীয় তলার, দুইটি রুম, 5 জন করে থাকি। সেদিন আমার রুমে কেউ ছিল না, ভার্সিটি বন্ধ থাকার কারণে সবাই বাসায় গিয়েছিল, পাশের রুমে 2 জন ছিল, চাকরির করার কারণে আমি যেতে পারি নাই। এবং আমি অনেক রাত জেগে পড়াশোনা করি, রাত আনুমানিক 1:30 দিকে ঘুমিয়ে যাই। ঘটনাগুলো ঘটে ঘুমানোর পরে। হঠাৎ আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পাচ্ছি আমার রুমের জানালা দিয়ে কেউ প্রবেশ করলো এবং আমার মাথার কাছে বসলো। ধীরে ধীরে সে আমার বুকের উপরে চেপে বসলো এবং আমার গলাটা চেপে ধরলো। আমি স্বপ্নতেই তার চেহারাটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, খুব ভয়ঙ্কর একটা চেহারা। পুরো মুখটা ছিল পোড়ানো, চোখ ছিল রক্তাক্ত, আমার দিকে তাকিয়ে আছে। আমি স্বপ্নে যতটুকু পারি চিৎকার করার চেষ্টা করছি, হাত পা নাড়ানোর চেষ্টা করছি। কিছুক্ষণ পর আমি জেগে যাই এবং আমার মাথার কাছে একটা কালো অবয়ব স্পষ্ট জানালা দিয়ে বের হয়ে যেতে দেখি। তখন আমার নিঃশ্বাস নিতে প্রচন্ড কষ্ট হচ্ছিল। একদিকে আমার চিৎকার শুনে, এদিকে আমার চিৎকার শুনে পাশের রুমের 2 জন আমার রুমের দরজায় নক করে। আমি তাড়াহুড়ো করে রুমের লাইটটি জ্বালিয়ে দরজা খুলে দিই। চিৎকার করার কারণ জানতে চাইলে আমি আমার সব কথা খুলে বলি। সেদিন রাতে আমি আর একা না থেকে তাদের রুমে গিয়ে ঘুমাই। সেদিন রাতে আল্লাহর রহমতে আর কিছু হয়নি। ঘটনাটি এখানে শেষ হতে পারত। পরের দিন সকাল থেকেই আমার প্রচন্ড জ্বর হয়। ব্যাপারটা স্বাভাবিকভাবে নিতাম, যেহেতু রাতে ভয় পেয়েছি এ কারণে হয়তো জ্বর এসেছে, কিন্তু আমার রাতে গলার ঠিক যে জায়গায় ধরেছিল ঠিক সেই জায়গাটা পোড়া উঠতে থাকে। একদিনে তা অনেক বড় হয়ে যায় এবং 3-4 দিনের মধ্যে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও কিছু হচ্ছিল না। এবং আচ্ছা, এটা ফোড়া হবে, ভুল লিখেছেন উনি, এবং ধীরে ধীরে সেটা বড় হতে থাকে। অবশেষে আমি বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পর আমার জ্বর এবং ফোড়াটা কিছুটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে, অনেকটা সুস্থতার দিকে। আমি জীবনের স্মরণীয় বা দুর্ঘটনা ঘটে সেই রাতে আমি ফোনে কথা বলছিলাম, রাত্রি তখন 12টা হবে, আমার রুমের লাইট অফ ছিল, বারান্দায় একটি ডিম লাইট জ্বালানো ছিল এবং বারান্দার দরজাটা খোলা ছিল, সব মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি যেখানে শুয়ে আছি সেটা দরজার থেকে 4 হাত দূরে, দরজাতে আমার চোখ একদম, আমি শুয়ে চোখ বরাবর এবং কথা বলতে বলতে একটা পর্যায়ে আমার দরজার চোখটা পড়ে এবং আমি যা দেখলাম তা আমি নিজে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখছি সেদিন রাতে স্বপ্নে ঠিক যেমন দেখেছি সেই মানুষটি আমার দরজায় বিকট ভয়ানক চেহারায় দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ সরাতে পারছি না, মুখটা এবং মাথাটা নাড়াচাড়া করছিলাম এবং যার সাথে ফোনে কথা বলছিলাম ও পাশ থেকে হ্যালো হ্যালো বলছে, কিন্তু আমি কোনো উত্তর দিতে পারছি না। প্রায় 1 মিনিটের মতো আমি দেখেছি তাকে, এক পর্যায়ে সে আমার দিকে আসা শুরু করে এবং এইটা দেখে সাথে সাথে আমি একটা চিৎকার দিয়ে আমার সংজ্ঞা হারিয়ে ফেলি। চিৎকারটা কেউ শুনতে পায়নি, শুধু ফোনে যার সাথে কথা বলছি সে ছাড়া সে বুঝতে পারে আমার কিছু একটা হয়েছে, কারণ এর আগেও আগের ঘটনাটা সে জানে। সে পাশের বাসার চাচাতো ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে বলে আমার কিছু হয়েছে, তাড়াতাড়ি এসে সবাই ডেকে তোলে আমাকে এবং আমার রুমের লক খুলে রুমে গিয়ে আমি দেখি যে আমি সবাই দেখে যে আমি বারান্দায় পড়ে আছি। সবাই পানি নিয়ে আমাকে কিছুটা সুস্থ করে। পরের দিন মাদ্রাসায় হুজুর এনে সবকিছু তার কাছে, মানে তিনি সবকিছু শোনেন এবং তার কথা অনুযায়ী আমি যে বাসায় থাকতাম তার নিচে গাড়ি রাখার জায়গায় ঠিক সেখানে একটা লাশবাহী গাড়ি থাকতো, সেটা আমরা নিয়মিতই দেখতাম। এতগুলো লোক থাকি কখনো ভয় পেতাম না। যেদিন রাত থেকে ঘটনা শুরু সেদিন থেকে ওই গাড়িটি নিয়ে একটি ফাঁসির লাশ নেওয়ার জন্য তোরা হয় গাড়িতে এবং ড্রাইভার সহকারী না থাকায় সে আর একা যাওয়ার সাহস করেনি এবং কাউকে না বলে গাড়িটির ভেতরে এমন একটা লাশ রেখে দিয়েছিল যেটা আমার পিছু লেগেছিল। বর্তমানে হুজুরের পরামর্শ অনুযায়ী আমি এখন পুরোপুরি সুস্থ, সেই বাসায় আছি, কিন্তু কেউ না থাকলে আমি একা থাকি না। এবং ভালো লাগলে আমার এই ঘটনাটা পড়ে শোনাবেন, আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এবং রাতেরবেলায় ঘুম ভেঙে উঠে অস্বাভাবিক কিছু দেখে ফেলা এবং অস্বাভাবিক কোনো কিছুর সাথে জড়িয়ে পড়া, এটা অনেকের লাইফেই ঘটে এবং এই জিনিসটা খুবই ভয়ঙ্কর। আশা করছি যে এরকম ভয়ঙ্কর ব্যাপার আপনাদের এই অভিজ্ঞতা এরকম অভিজ্ঞতা না হোক। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আমাদের অনেক এসএমএস আছে, অনেক ইমেল আছে, সেগুলো পড়তে হবে। আশা করছি যে সেগুলো আমরা একে পড়বো। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসছেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা।
আসসালামু আলাইকুম, আমি ইশতিয়াক রহমান নিউজ কাটন থেকে এসেছি।
জি,
আমি ঘটনায় চলে যাই সরাসরি। এই ঘটনাটি ঘটেছিল ব্যাক ইন 2011। এটা আমার নানুর বাড়িতে ঘটেছে, নোয়াখালীর মিরওয়ারিশপুরে। এটা ছিল আপনার ঈদের সময় কাহিনী। ঈদের সময় আমরা কাজিনরা আমরা সবাই নোয়াখালীতে ঈদ করতে যেতাম। তো ঈদের সময় এটা ছিল উইন্টার সিজন। তো ব্যাডমিন্টন খেলতাম আমরা রাতের বেলা।
আচ্ছা,
ব্যাডমিন্টন খেলতাম আমরা, বাড়ির সামনে একটা মাঠ ছিল, ওই মাঠেই আমরা ব্যাডমিন্টন খেলতাম। আপনার রাতের 12টার পরে ইউজুয়ালি খেলতাম। তো খেলা প্রায় 3:30 পর্যন্ত আমরা খেলতাম।
এটা রেগুলার করতেন আপনারা?
রেগুলার, আমরা যতদিন বাড়িতে থাকতাম। এরপরে এরকমই একদিন আমরা খেলে ওখানে খেলছিলাম। খেলার শেষে আমরা একটা কথা বলি, ওইখানের পাশে মাঠের পাশে একটা বিল্ডিং আছে, একতলা বিল্ডিং, সেখানে 3টা রুম পাশাপাশি। মাঝখানের রুমে আপনার ওই বাড়ির যে মসজিদটা, মসজিদে যে ইমাম ছিল, ইমাম থাকতো।
আচ্ছা,
আর ওই রুমের বাহিরে, ইমামের ওই রুমের বাহিরে একটা স্টোর রুম ছিল, ছোট একটা রুম।
আচ্ছা,
রুমের কোনো দরজা নেই, শুধু একটা জানালা আছে, কোনো দরজা নেই, দরজা খোলা, এবং ওই রুমটা খুবই ছোট। আমরা খেলার আগে ওই রুমটাতে আপনার আমাদের মানি ব্যাগ অথবা জ্যাকেট ট্যাকেট যা ছিল সব ওখানে রাখতাম খেলার আগে।
আচ্ছা,
খেলা শেষে যে যার মানি ব্যাগ জ্যাকেট নিয়ে চলে যেত। ওইরকম আমরা একদিন খেলা শেষ করে সবাই যে যে যার যার মতো আপনার মানি ব্যাগ জ্যাকেট নিয়ে সবাই চলে গিয়েছে। তো যাওয়ার পরে আপনার বাড়িতে যাওয়ার পরে আমার ভাইয়া সে বলে যে আমি মানি ব্যাগটা রেখে এসেছি ভুলে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তো এখন চল তাহলে নিয়ে আসি। এরপর ভাইয়া আবার একটা কাজিনকে কল দিল, কল দিয়ে বলে যাচ্ছে এরকম মানি ব্যাগ রেখেছি, একটু চল বের হ বাসা থেকে। আমরা বের হলাম, সবাই বের হয়ে আমরা যাচ্ছিলাম। মাঠের সামনে যাওয়ার পরে ভাইয়া আমাকে বলে আচ্ছা যা একটু রুম থেকে মানি ব্যাগটা নিয়ে আয়। তো আমি গেলাম, যাওয়ার পরে আমি মানিব্যাগটা পেয়েছি। একটা শেলফ ছিল ছোট একটা, ওইটা উপরে মানিব্যাগটা ছিল। মানিব্যাগটা নিয়ে বের হয়ে আসছি, রুম থেকে বের হয়েছি, স্টোর রুমটা থেকে বের হওয়ার সময় হঠাৎ আমি একটা আওয়াজ পেলাম, মনে হচ্ছে কে বলছে কে ওখানে। একটা গলার আওয়াজ পেয়েছি, ক্লিয়ার ছিল না, বাট এরকম কিছু একটা বলেছে। তারপরে আমি একটু ভয় পাই, ভয় পেয়ে আমি সাথে সাথে ভাইয়ার কাছে চলে আসি, একটু দূরে হাসি ছিল ওরা। তো এরপর আমি বললাম যে ওখানে একটা আওয়াজ পেয়েছি, কে যেন মনে হয় যে কেউ ছিল না, আমি যখন মানি ব্যাগটা নিয়ে বের হচ্ছি দেখেছি কেউ নাই, আওয়াজ পেয়েছি। এরপর ভাই বললো যে কে থাকবে এখানে এত রাতে। এরপরে যেটা হলো, এটা আমার কাজিনটা, ওই কাজিনটা বলে যাচ্ছে কি আছে দেখি। তো ও রুমের ভিতরে ঢুকে এরপরে সে যেটা দেখলো সে বলেছে, সে ঢুকে ফার্স্টের সামনে কিছু দেখেনি, ঘুরে যখন বের হচ্ছিল রুমের একটা কর্নারে একটা মহিলা, উনি বয়স্ক মহিলা, উনি আপনার হাঁটুর উপরে মাথা রেখে হাত রেখে বসে আছে
একটা রুমের মধ্যে,
রুমের মধ্যে ওই ছোট রুমটার মধ্যে বসে আছে। এটা দেখে সে অনেক ভয় একটা চিৎকার দেয়, চিৎকার দিয়ে সে বের হয়ে আসে। বের হয়ে আসে, বের হয়ে আসার পরে আমরা জিজ্ঞেস করলাম কি হয়েছে। তো বললো যে এখানে কে যেন আছে। তো চিৎকার শুনে নর্মালি আমরা এখানে ভয়ে চিৎকার, ওই দারোয়ান ছিল একটা, ওই ওখানেই দারোয়ানকে আমরা ডাক দিই। তো চিৎকারটি পেছনে বাড়ির দুইজন মানুষও চলে আসে। আসার পরে আপনার বললো যে এত রাতে কি কি হচ্ছে এখানে, অত রাতে কেন আসছো? তো আমরা বললাম যে মানিব্যাগ রেখে আসছি, এরকম এরকম আপনার কাকে যেন দেখেছি ওখানে বসে আছে। তো দারোয়ান যখন গেলো, যাওয়ার পরে সবাই দু একজন গেলো, যাওয়ার পরে দেখলো যে কেউ নাই। ঠিক ওই মোমেন্টে সবাই বলে যাচ্ছে যে যেখানে আছেন সবাই চলে যাও, বাড়িতে চলে যাও, এত রাত এখানে থাকার দরকার নেই,
আপনারা নিজেরা সিদ্ধান্ত
নিন, আমরা সবাই চলে যাব। এমন সময় আমি যাচ্ছি, যাওয়ার সময় আমার কেন যেন মনে হলো, আমি খুব ভয় ছিলাম, তারপরে কেন যেন মনে হলো পিছে কি একটা যেন আছে বা কিছু একটা ফিল করতে পারছিলাম। আমি পিছে তাকাই, পিছে তাকানোর পরে দেখি কি ওই যে জানালাটা ছিল, জানালাটা ছিল, গ্রিলটা ধরে একটা মহিলাই, মানে হচ্ছে পুরোপুরি বোঝা যাচ্ছে না, বাট শেপটা বোঝা যাচ্ছে, একটা মহিলা মনে হচ্ছে যে ওইখানে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি আবার ভয় পাই, আমি আবার চিল্লানো শুরু করি এবং আমরা সাথে সাথে দৌড় দিয়ে ওখান থেকে দৌড় দিয়ে বাড়িতে চলে যাই। এরপরে যখন দিনের বেলা আপনার আবার আসি ওখানে, আসার পরে দারোয়ানকে জিজ্ঞেস করি যে কি অ্যাকচুয়ালি এখানে এরকম কেন হয়েছে, ও দেখেছে, আমিও দেখেছি, কিছু একটা ছিল, আওয়াজ পেয়েছি আমরা, কি ছিল এটা? তো দারোয়ান যেটা বললো যে এই যে বিল্ডিংটা, এটা ছিল আপনাদের, এটা ছিল আপনার পাকিস্তানিদের যুদ্ধের সময় পাকিস্তানিদের ক্যাম্প ছিল, ওখানে আপনার মানুষজন এনে নির্যাতন করতো, আপনার মহিলাদেরকে বাচ্চাদেরকে এনে ওখানে মেরে ফেলতো, এরকম ছিল ওইখানে কাহিনীটা। এরপরে আপনার ওই যে ইমামটা, ইমামকে যখন যে বললাম যে এরকম এরকম এটা হয়েছে আপনার রুমের বাইরে, আপনি মানে এটা কি কি হতে পারে, তো উনি বললো যে এটা এরকম হয়, এরকম আশেপাশে এগুলো হয়, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই, এটা উনি নর্মালি নিয়েছে, এটা উনি আর তেমন কিছু এটা নিয়ে বলেন। যাই হোক, এরপরে আর আমরা রাতের বেলা ওই জায়গায় যেতাম না, খুব কমই যেতাম, ওই রুমে কোনো দরকার ছাড়া ওখানে আমরা যেতাম, আমরা খেলা টেলা বন্ধ করে দিয়েছি ওখানে।
আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা কিছু SMS এ যাব এখন, এবং অনেকক্ষণ ধরে SMS পড়া হয়নি এবং অনেক SMS লিখছেন। MDHS রাফি আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন, আমার ভাতিজা আবিদ, আমরা একসাথে ছাদের উপরে শুনছি, অনেক আমাদের বাসাবাড়ি থেকে লিখেছেন এবং তিনি বলেছেন যে আজকে তার কাছে অবশ্যই আমার একটা ভয় লাগেনি, অ্যাজ ইউজুয়াল খুব বেশি এনজয় করছি। ওকে, এবং আমাদেরকে সেজান লিখেছেন যে আজকে অনেকদিন পর তিনি ভূতাসম শুনছেন এবং তার কাছেও অতটা ভয় করছে না। এমডি হুসাইন আমাদেরকে লিখেছেন, আমাদের কাছে লিখেছেন যে ভূতাসম অনেক অনেক ভালো লাগছে তার কাছে। সেজান আমাদের কাছে আজকে অনেকদিন পর ভূতাসম শুনছি এবং ভয় করছে না, কিন্তু কেমন লাগছে সেটা আমাদের জানাবেন। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে এছাড়াও অনেক রংপুর থেকে SMS করছেন, অনেকদিন পর ফুর্তি অ্যাপ দিয়ে তিনি ভূতাসম শুনছেন এবং ফিলিং অসম। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে রাফসান SMS করেছেন, অনেকদিন পর, অনেকদিন তিনি জুজুর স্টোরিটা সরাসরি জানিয়েছেন। সিলেট থেকে জামিল আমাদের লিখেছেন যে তার কাছে ভালো লাগছে। আচ্ছা না, তিনি একটা জিনিস লিখেছেন, সেটা আমি অবশ্যই একটু কনফার্ম হবো, তারপরে আমি আপনাকে জানাতে পারবো। মুকিত আমাদের SMS করেছেন নেত্রকোনা থেকে, এছাড়াও নাফিসা আমাদের SMS করেছেন, নাজিফা আমাদের SMS করেছেন কুয়েট থেকে, এবং কালকে আমার সেমিস্টার ফাইনাল বাট তবুও শুনছি। শান্ত আজিমপুর থেকে আমাদের SMS করেছেন এবং SMS করছেন আমাদেরকে সাগর বারগুন্না থেকে, এছাড়া আমাদেরকে মুকিত এবং শিউ নেত্রকোনা থেকে SMS করেছেন, তিনি এবং তার ওয়াইফ একসাথে তারা শুনছেন এবং এটা তাদের অনেক ফেভারিট একটা প্রোগ্রাম। অ্যাডভোকেট মামুন আমাদের SMS করেছেন খুলনা থেকে এবং আমাদেরকে বলেছেন কে বলেছে ভয় লাগে না, এবং আমাদেরকে তার কাছে ভয় লাগছে এটা বুঝতে পারছি। আমরা দীপু আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন তারপর অসহ্য গরমে ভূতাসম শুনছি এবং কারেন্ট মানে ইলেকট্রিসিটি নেই তার কাছে ওখানে, এবং রাজশাহী ইউনিভার্সিটি থেকে তিনি লিখছেন। এছাড়াও আমাদের এখানে লিখছেন দেখতে পাচ্ছি পুঠিয়া থেকে সুমাইয়া, খুব ভালো লাগছে। এছাড়াও আমাদেরকে হিমেল পান্ডে গুলশান দুই থেকে লিখেছেন খুব ভয়ঙ্কর হচ্ছে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুকেও এই মুহূর্তে অনেকে আছেন, আছেন মাহির বিন হুসাইন, পদ্মা নদীর মাঝি আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সাথে, এবং তিনি আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। আমাদের সাথে দেখতে পাচ্ছি তামিম আহমেদ লিখেছেন, আমাদের সাথে শেখ খাসাবি SMS করেছেন, SMS করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে মাহবুদুল আমিন, এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাইম আহমেদ, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এখানে মেহেদি হাসান মামুন, এছাড়া আমাদের সাথে আব্রাল জাহিন এসএমএস করছেন, আমাদের এখানে নাজমুল রিজন আমাদের এখানে এসএমএস করছেন, আরো অনেকে আপনি যদি এসএমএস করতে চান তাহলে অবশ্যই এসএমএস করতে পারেন এবং জানতে পারেন আপনার ঘটনা এবং আমাদেরকে ইমেল করে আপনাদের ঘটনা পাঠিয়ে দিতে পারেন। এবং সেই ইমেল অ্যাড্রেস হচ্ছে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান বা আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা আমাদের দেশের বাইরে থেকে লিখছেন তাদেরকে অবশ্যই আমি বলবো যে আপনারা সরাসরি ঘটনাটি এখানে এসে ঘটনাটাকে রেকর্ড করে তারপরে আমাদের কাছে পাঠিয়ে দিন। চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। Stay tuned to Radio Furti and don't stop the Furti.
Rasel bhai, assalamu alaikum. আমি কলকাতা থেকে তন্ময়, আশা করি আপনি ভালো আছেন। আমি আপনাদের প্রতিটা এপিসোড ডাউনলোড করে শুনি, তবে এর আগে আমি ভূত জিনিসটা বিশ্বাস করতাম না, কারণ এর আগে আমি নিজের চোখে কখনো ভূত দেখি, তাই আগে আপনাদের ঘটনাগুলো আমার কাছে গল্প মনে হয়। যাই হোক রাসেল ভাই, রিসেন্ট আমার সাথে একটা ঘটনা ঘটেছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে সবাইকে শোনাবেন। আমি এবং আমার দুঃসম্পর্কের এক দিদি বনগাঁয় একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলাম। যেহেতু ওটা বনগাঁয় গেছিলাম, সেহেতু আমাদের বাড়িতে ফিরতে হলে আমাদের ট্রেনে করে ফিরতে হতো, এবং বিয়ের বাড়ি থেকে আমাদের বেরোতে বেরোতে রাত 11টা বেজে গেছে, এবং আমরা 11:25 নাগাদ বনগাঁ প্ল্যাটফর্মে আসলাম। এসে দেখলাম 11:27 আমাদের ট্রেনটা, অর্থাৎ শিয়ালদা লোকাল, ওটা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। যেহেতু আমাদের হাতে আর 2 মিনিট টাইম ছিল, সেহেতু আমরা তাড়াতাড়ি করে ট্রেনটার সামনের বগিতে উঠলাম, কারণ আমাদের নেমে প্ল্যাটফর্মটার সামনের দিকে যেতে হতো। আমরা যেতে যেতে লক্ষ্য করলাম যে ট্রেনটার ভিতরে হাতে গোনা কয়েকটা যাচ্ছে, এবং আমরা সামনের যে বগিটাতে উঠেছিলাম সেটায় আমরা দুজন ব্যতীত অন্য কোনো যাত্রী ছিল না। যেহেতু কামরাটা ফাঁকা ছিল, সেহেতু আমরা আমাদের সুবিধা মতো একটা জায়গায় বসলাম, এবং বসে একটা বিষয় নিয়ে দুজনে আলোচনা করতে শুরু করলাম। যাই হোক, কিছুক্ষণ পর আমরা দেখলাম যে আমাদের কামরাতে 3টি লোক বসে আছে, কিন্তু আমরা কারো মুখ দেখতে পাচ্ছিলাম। তখন একটু অবাকই হলাম যে লোকগুলো কোথা থেকে আসলো। তখন ভাবলাম যে হয়তো বা আমরা কথা বলতে বলতে এতটাই মত্ত ছিলাম যে একটা স্টেশন ছেড়ে গেছে, কিন্তু রাসেল ভাই কিছুক্ষণ পর দেখলাম চাঁদপাড়া স্টেশন, অর্থাৎ বনগাঁ এবং চাঁদপাড়া এই দুটো স্টেশনের ভিতরে অন্য কোনো স্টেশন নেই। তখন মনে একটু ভীত কাজ করলো যে এরা কারা, কোনো চোর কিংবা কোনো ডাকাত, এরকম একটা জিনিস মাথায় এসেছিল। কারণ আমি যেহেতু ভূত জিনিসটা বিশ্বাস করতাম না, সেহেতু ভূত কিনা এই জিনিসটা আমার মাথায় তখন আসেই। আমি ব্যাপারটা বোঝার জন্য ওইখানে একটা লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কোথায় যাবেন। লোকটাকে ডাকার সাথে সাথে লোকটা আমার দিকে তাকালো, এবং আমি আবার বললাম ভাই আপনি কোথায় যাবেন। লোকটা কোনো কথাই বলল না। আমি আবার জিজ্ঞেস করলাম ভাই আপনি কোথায় যাবেন। এরপরও লোকটা কথা না বলায় আমি ভাবলাম হয়তো বা পাগল হবে, সেইভাবে আমি আমার জায়গায় এসে বসলাম। কিছুক্ষণ পর যে লোকটা বসা ছিল ওই লোকটা উঠে দাঁড়িয়ে ট্রেনটার গেটের সামনে গিয়ে দাঁড়াল। যাই হোক, হঠাৎ করে আমার পাশে যে দিদিটা ছিল, দিদিটা লোকটার দিকে তাকিয়েই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ল। আমি দিদিকে ধরে লোকটার দিকে তাকাতেই লোকটাকে আর দেখতে পেলাম না, এবং ওই লোকটার সাথে অন্য যে দুটো যাত্রী ছিল আমি তাদেরও দেখতে পেলাম। ব্যাপারটা আমার কাছে খুব অবাক লাগলো, এবং আমি তাড়াতাড়ি বাড়িতে ফোন করে ওনাদেরকে দমদম স্টেশনে আসতে বললাম। যথারীতি ফ্যামিলির লোক আমাদের জন্য ওয়েট করছিল। এরপর দিদি জ্ঞান ফেরার পর আমি দিদিকে জিজ্ঞেস করলাম যে ওর কি এমন হয়েছিল বা কি দেখেছিল যার জন্য ও চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। তখন আমার প্রশ্নের উত্তরটা আমি যা পেলাম সেটা আমাকে সম্পূর্ণ অবাক করেছে রাসেল ভাই। সেটা হচ্ছে যে ওইখানে যে যাত্রীটার সাথে আমি কথা বলেছি, অর্থাৎ যে যাত্রীটা দিদি দেখেছি,
ওই যাত্রীটার দিকে আগে খুব পছন্দ করতো, একদিন ভালোবাসতো। এবং ওই ছেলেটা ছ মাস আগে বাইক অ্যাক্সিডেন্টে স্পট ডেথ হয়ে যায়। এবং আমাকে দিদি ওই ছেলেটার যে ডেড বডির যে কয়েকটা ছবি দেখিয়েছিল, আমি দেখলাম যে যে ছেলেটা ছবি দিদি আমাকে দেখালো ওই ছেলেটা, এবং যে ছেলেটার সাথে আমি সেদিন কথা বললাম যে ভাই আপনি কোথায় যান, ওই ছেলেটা একই ছেলে। আমি রাসেল ভাই এখনো বলছি, আমার গায়ে কাটা দিচ্ছে যে এই ঘটনাটা আমি কখনোই ভুলতে পারবো না, কারণ এটা আমার লাইফের ফার্স্ট ঘটা ঘটনা, আর আমি ভূত বিশ্বাস করতাম না। কিন্তু রাসেল ভাই ঘটনাটা ঘটার পর আমার কেন জানি মনে হচ্ছে যে ওই ছেলেটাকে মাঝে মাঝে ওই ছেলেটা আমার চোখের সামনে আসে, এরকম একটা ব্যাপার। জানি না এটা হয়তো ভাই হ্যালুসিনেশনের জন্য হতে পারে। রাসেল ভাই এটা আমার লাইফের ফার্স্ট ঘটনা, যদি ভালো লাগে তাহলে সবাইকে শোনাবেন, ভালো থাকবেন, খুদা।
Boot FM, the night comes alive with drumming form.
Welcome back. শুনছেন সবসময় রেডিও ফুটবলের পয়েন্ট অফ এফএম, আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা। এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এসএমএস করছেন এখনো পর্যন্ত, ফুটির যে পেজটা রয়েছে সেই পেজে অনেকেই রয়েছেন এই মুহূর্তে। আমাদের কাছে লিখেছেন ফেসবুকের তেলাপোকা, এখন ঘটনাগুলো ভয়ঙ্কর লাগছে আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি এসএমএস করেছেন অ্যানা আইস, এবং তিনি লিখেছেন যে তিনি শুনছেন এবং তার কাছে ভালো লাগছে। আমাদের কাছে আরো অনেকে এরকম লিখছেন, মেহেদি আমাদের এখানে লিখেছেন, আমাদের এখানে লিখেছেন হিমেল ভুঁইয়া, কলকাতার স্টোরিটা দারুণ ছিল রাসেল ভাই, শামী মোহাম্মদ আমার সাথে লিখেছেন, এবং আমাদের সাথে লিখেছেন দেখতে পাচ্ছি বায়েজিদ আহমেদ, এছাড়াও আমাদের সাথে লিখছেন আমার সাথে লিখছেন এই মুহূর্তে, আচ্ছা কি নামটা পড়তে পারলাম না, ট্রিমেন্ডাস সামথিং, আচ্ছা এস এম রাসেল আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন রাসেল পারভেজ আমাদের সাথে আছেন, এছাড়া আমাদের সাথে রয়েছেন জান্নাতুল ফেরদাউস, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন আবু সাইদ জানি। আমার কাছে মনে হয় যে শীতের দিনে যদি একটু একটু হলেও কিছুটা হলেও যদি ভয়ে একটা শীতল অনুভূতি হয় তাহলে গরম হয়তো কমে যেতে পারে, কারণ প্রচণ্ড গরম পড়ছে বাইরে, প্রচণ্ড গরম। আর এই মুহূর্তে আমি চাচ্ছি আরো একটা ঘটনা পড়ে শোনাতে, যেটা ইমেইলের একটা ঘটনা, এবং আশা করছি যে এটা খুবই ছোট্ট একটা ঘটনা, বাট আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে ফেলি ঘটনাটি। আচ্ছা এটা যিনি লিখছেন তিনি লিখেছেন, হ্যালো রাসেল ভাই, জানি আপনারা সবাই ভালো আছেন তাই বলবো না কেমন আছেন, আমি ফয়সাল, ভূত এফএমের অনেক বড় ফ্যান, এবং আজ বলবো একটা ঘটনা, এবং এই ঘটনা আমার দাদা দাদির কাছ থেকে শোনা। ঘটনাটা 30-40 বছর আগের, ঘটনাটা আমার দাদার সাথে, দাদার চাচার সাথে ঘটে, এবং আমাদের গ্রামের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কোনো একটি গ্রামে, এবং আমার চাচা পদ্মা নদীতে ইলিশ মাছ ধরতে যেতেন। বাড়ি থেকে নদী ছিল 10 কিলোমিটার, এবং খাল দিয়ে নৌকা নিয়ে তিনি মাছ ধরতে যেতেন। তারা সব সময় দুইজন যেতেন, অন্যজন ছিলেন আমাদের গ্রামের অন্য একজন। প্রতিদিনের মতো তারা দুইজন পদ্মা নদীতে গিয়ে মাছ ধরতে থাকলেন, এবং বলে রাখা ভালো যে তারা সবসময় রাতে মাছ ধরতেন, সারা রাত মাছ ধরার পর সকালে চলে আসতেন। সেদিন বৃষ্টি হওয়ার জন্য তারা রাত 2টার পর মাছ আর না ধরে একটি খালের মুখে নৌকা বেঁধে ঘুমিয়েছিলেন। ওদের পাশে অন্য একটা নৌকার জেলেরা ছিল এবং তারাও সবাই ঘুমিয়েছিল। আমার দাদার চাচা হঠাৎ ঘুম ভেঙে যায়, এবং ঘুম যখন ভাঙলো তখন তিনি দেখলেন যে তার পাশে সাদা কাফনের কাপড় পরা একটা লাশ শুয়ে আছে। ঘুম ভাঙলো এবং চোখ মেরে দেখলেন যে নৌকা তিনি ঘুমাচ্ছিলেন, তার পাশে সাদা কাফনের কাপড় পরা একটা লাশ শুয়ে আছে, এবং তার চেহারা ছিল বিভৎস এবং ভয়ঙ্কর। তাই তিনি দেখে চিৎকার করে উঠলেন, এবং তার পাশে সমস্ত লোক যারা ছিলেন তাদেরকে ডেকে তুললেন, এবং তিনি উঠে দেখতে দেখতে সেই লাশটি একাই পানিতে নেমে যায়, এবং জাস্ট তারা সবাই দেখে যে লাশ একটা সাদা কাপড়ের মতো কিছু একটা পানিতে ডুবে যাচ্ছে। ঘটনাটা এখানে শেষ হতে পারত, বাট তারা বাড়ি চলে আসে এবং আমার দাদার শরীর, দাদার চাচার শরীর আস্তে আস্তে নীল রং ধারণ করতে থাকে। কবিরাজি এবং কবিরাজি নিয়ে আসা হয়, চিকিৎসা করা হয়, কিন্তু তিনি ভালো হন না। তারপর আমার দাদার চাচা 3 দিন পরে মারা যান, এবং এটাই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। এই ঘটনাটা আমাদের কাছে খুব সাধারণ লাগতে পারে, কিন্তু যে পরিবারের সাথে ঘটেছে, চিন্তা করুন, একটা মানুষ হঠাৎ করে ধরতে গিয়েছিল মাছ, তারপরে একটা পর্যায়ে তারা নৌকায় ঘুমিয়ে যায়, রাতের বেলায় হঠাৎ করে দেখে ফেলে একটা কাফনে মোড়া লাশ তার পাশে শুয়ে আছে, এবং যখন সবাইকে ডেকে তোলে তখন লাশটা আস্তে আস্তে নদীতে ডুবে যায়, এবং যখন বাসায় ফিরে আসে সুস্থ মানুষ মাছ ধরতে গিয়েছিল, তার শরীর আস্তে আস্তে নীল রং ধারণ করতে থাকে। নীল রং ধারণ করলে একটা মানুষের কেমন লাগবে আসলে দেখতে? এবং কিছুদিন পরে তিনি মারা যান, এবং তাকে বাঁচানো পসিবল হয় না। মাত্র 3 দিন পরে তিনি মারা যান। তো ব্যাপারটা এরকমই, আমার কাছে সবসময় মনে হয় যে এই পৃথিবীটা হচ্ছে জীবিত মানুষদের জন্য, এবং এই পৃথিবী থেকে যারা চলে যান তাদের কথা বা তাদের কথা চিন্তা করে আমরা কতটা, আমরা যতটা দুঃখ প্রকাশ করি, এই পৃথিবীতে যারা বেঁচে থাকেন তাদের পরিণাম কি হবে সেটা চিন্তা করে আমরা বেশি দুঃখিত হই। ব্যাপারটা এরকমই, কিন্তু আমার কাছে খুব অদ্ভুত লেগেছে একটা সুস্থ মানুষ কিভাবে হঠাৎ করে চলে যান। যাই হোক, আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আমরা শেষ ঘটনা নিয়ে আবারও ফিরে আসব। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Yes, the night comes alive with coming phone. শুনছেন সবসময় রেডিও ফুর্তির গন্ধ FM। আর চলে যাচ্ছি একটা আমাদের আজকের শেষ ঘটনায়, এবং এই ঘটনাটি আমাদের নতুন একজন অতিথি, তিনি শেয়ার করবেন আপনাদের সাথে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, এবং আপনি জানাবেন আপনি কোথেকে এসেছেন।
হ্যালো, আমি সুমাস, আসসালামু আলাইকুম, আমি মুস্তাফিজুর রহমান, আমি আসছি শেরপুর জেলা থেকে। আমার কাছে
শুনি আপনার ঘটনা, শুনি আপনার ঘটনা।
আসলে ভাই, আমি যে ঘটনাটা শেয়ার করতে চাচ্ছি সেটার জায়গাটার বর্ণনাটা একটু দিয়ে নিই। জায়গাটা হচ্ছে আমাদের বাসা থেকে, মানে গ্রামের বাড়ি থেকে মাত্র 500 থেকে 400 গজ দূরেই ঘটনা বিভিন্ন ধরনের। জায়গাটা এমন যে দিনের বেলা দেখলে সাধারণত এখানে ভূতের টাইপের যে ঘটনা ঘটবে, মানে ভয় পাবে এই টাইপের না, কিন্তু সন্ধ্যার পর সেখানে এমন একটা আবহাওয়া তৈরি হয় যেটা, মানে যেটা একদম নর্মাল গ্রামের মানুষ ওই জায়গাটাতে গেলেই বুঝতে পারবে যে আসলে সামথিং রং, এখানে কিছু হালকা অন্য টাইপের কিছু আছে আবহাওয়া।
আচ্ছা,
যা হোক, ওখানে আমি একটু বর্ণনা দিই। প্রথম দিকে মানে 1900 আমার কাকার কাছে শোনা, মামনকার কাছে, তিনি আমাকে বলে যে 1988 সালের সময় সেখানে মূল রাস্তা ছিল, যেখানে বর্তমানে গর্তটা হয়, একটা গর্ত তৈরি হয় মূল রাস্তায়, ওখানে দুটো কালভার্ট ছিল, সেখানে মানে আমাদের এলাকার ছেলেমেয়েরা খেলাধুলা করতো, মানে ইয়ের সময় পুকুরে গোসল করতো সেখানে আশেপাশে। যাই হোক, ওই জায়গাতে যখন প্রতিদিনের মতো গোসল করতেছিল কালভার্টের নিচে কিছু বাচ্চা, সেখান থেকে দুটো বাচ্চাকে হঠাৎ করে মানে নাই হয়ে যায়, মানে পানির নিচে চলে যায়, তাদেরকে পাওয়া যাচ্ছিল না। কিন্তু 3-4 মিনিট পর দেখে যে তারা এক পাশ থেকে অন্য এক পাশে দূরে তাদেরকে বাসিয়ে দেওয়া হয়। তারপর সেদিন রাত্রে সেই কালবার সহ রাস্তাটা ভেঙে যায়, মূল রাস্তাটা ভেঙে রাস্তার মাস পথে একটা বিশাল গর্ত হয়ে যায়। গর্ত রাস্তাটা এলাকার আমাদের মূল মানে প্রধান সড়ক হওয়ায় রাস্তাটা গর্ত হওয়ার পর সাইড দিয়ে, মানে রাস্তার ওই গর্তের সাইড দিয়ে মেন রাস্তা ধরে মানুষ চলাচল করে। ওইখানে গর্ত হওয়ার পরে বিভিন্ন মরা ঘোড়া প্লাস কিছুদিন আগে রাস্তা, একটু বলে রাখি যে এখানে একটা অপূর্ণ বাচ্চা পাওয়া যায়। অপূর্ণ বাচ্চা বলতে বলতে চাচ্ছি যে মানুষের বয়স হওয়ার আগে যে বাচ্চাগুলো হয় মহিলাদের, ওই এরকম একটা বাচ্চা, এটা আমিও দেখে আসছিলাম। যাই হোক, এই বাচ্চাটা ওইখানে পাওয়া যায়। এয়ারপোর্ট থেকে প্রায় সন্ধ্যায় এখানে সেখানে মানুষ বিভিন্ন মুরগির বাচ্চা, এমনকি এই
আপনি আমাকে যে ঘটনা শুনেছিলেন সেই ঘটনাটা প্লিজ চলে আসি, সেই ঘটনায় বলেন।
যাই হোক, লাস্ট টাইম যেটা বলতে চাচ্ছি, আমাদের এলাকার আমার দাদালাকে সম্পর্কে যার সাথে ঘটনাটা ঘটে, তার নাম হচ্ছে ইমাম খলিফা, তার বাড়ি আমাদের বাড়ির পাশে। তিনি পেশায় একজন খলিফা, ইয়ের দর্জির কাজ করেন, তার দুটো ছেলে আছে, 4টা ছেলে, 2টা ছেলে আমাদের এলাকার মুন্সিচর গ্রামের বাজারে একটা দোকান আছে তাদের, সেখানে তাদের দর্জির দোকান আছে, সেখানে তার ছেলেদের দোকানে সে বিকালবেলা করে প্রতিদিনই বসত যাইত। তারপর প্রতিদিন বসত, দানাস্তা করা বা রাত্রে বাজার করার সময় বাজার থেকে ফিরত সন্ধ্যায় প্রতিদিন। যাই হোক, একদিন সে বাজার থেকে মাছের সাথে অন্যান্য জিনিসপত্র কিনে সন্ধ্যায় একাই ফিরতেছিল। তার ছেলেরা বললো যে তুমি চলে যাও, আমাদের দোকান বন্ধ করে আসতে লেট হবে। এটা লাস্ট নভেম্বর, মানে 2015 নভেম্বর, 26 নভেম্বরের ঘটনা। তারপর বলতেছে ঠিক আছে তাহলে আমি চলে যাই, তোরা বাজার দোকান শেষ করে চলে আসিস। তারপর সে আস্তে আস্তে আসলো, তার কাছে লাইট থাকতে বলতে ফ্ল্যাশলাইট যে লাইটটা থাকে হালকা আলো, সেই আলো মানে মোটামুটি রাস্তাটা যাপসা বোঝা যাচ্ছে এরকম আলোতে সে আসতেছে। মোটামুটি বয়স কিন্তু তার বলে রাখি যে 60 প্লাস বয়স। সে ওই রাস্তাতে আসার পথে যখন সে গর্তটার কাছে আসে, যে গর্তটাতে প্রায় সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, গর্তটার পাশে আসলে সাইড থেকে হঠাৎ সে অনুভব করে যে তার সাইড আরেকজন আসতেছে। কিন্তু সে দেখে যে তার পুরা পথে মানে সাইডে কেউ ছিল না, মানে কিন্তু ওই গর্তটার কাছে আসার পরে যে আরেকজন সাইড থেকে কথা বলতেছে যে এই তুই সাথে তার মাছ ছিল যে তোর মাছটা রেখে যা। সে ভাবলো যে এখানে তো এরকম অহরহ ঘটনা ঘটে আমাদের পাশের ইয়ের পাশে তাদের বাড়ি ঘটতে, আর কি এতটা ভয় পেল না। সে ভাবলো ঠিক আছে এটা এটা কিছু না। সে যখন গর্তটা ক্রস করবে মূল রাস্তায় উঠে যাবে, তখন বললো যে তুই দিয়ে গেলি না খাবারটা, তুই তোর ওই সে মাছটা ইলিশ মাছটা আমার খুব ভালো লাগতেছিল, তুই দিয়ে যা পারলে। তখন সে মাছটা না দিয়ে বাসায় চলে যায়, এমনকি রান্না করে সে যখন খেতে যায় তখন মাছের মাথাটা তাকে দেওয়া হয়েছিল। দেখে যে মাছের মাথাটা তার কাছে অন্যদের মতো তিতা তিতা মানে টেস্ট লাগতেছিল না। তখন তার ওয়াইফ বলে যে তার ওয়াইফকে বলে যে কি রান্না করছো আজকে, মাছ তো আজকে কোনো স্বাদই হয় নাই, এই টাইপের কেউ রান্না করে নাকি। পরে তার ভাবলো যে আজকে মনে হয় ঠিক মতো লবণ কিংবা রান্না হয় নাই, আচ্ছা ঠিক আছে আজকে খাওয়া দরকার নাই, আজকে অন্য তো তরকারি খেয়ে ফেলো, আমি তোমাকে কাল রান্না করে দেবো ভালো করে। সেদিন আর না মাছটা সে খায় না, কিন্তু পরদিন রাতে যখন তাকে আবার রান্না করে মাছটা দেওয়া হয়, ঠিক সেদিন রাতে খাবার পর সে এশার নামাজ পড়তে যায়। এশার নামাজ আমিও ছিলাম সেদিন, এশার নামাজ পড়ে আমরা একসাথেই পড়ি। আর এশার নামাজ পড়ে সে যখন বাসায় আসে তার নাকি তার পর থেকে শরীর খারাপ, মানে শরীর অসুস্থিকর একটা অবস্থা। সে কোনো রকমের ঘরের ভিতরে থাকতে পারতেছিল না, বাইরেও থাকতে পারতেছিল না, মানে পাইচারি করতেছিল ঘরের মধ্যে। তার ওয়াইফ তখন জিজ্ঞেস করলে তখন মূল ঘটনা সে খুলে বলে যে আসলে গত রাত্রে বাজার থেকে আসার পরে এই সাইটে আমার এই ঝামেলাটা হয়েছিল। তখন তার বউ পকাঝকা করে যে তখন বললে তো এটা হতো না, আমি এটা ফেলে দিতাম, দরকার ছিল না এই ধরনের কিছু খাওয়ার। যাই হোক, তার ছেলেরা অনেক বকাঝকা করে মানে ভাবলো যে সকালে কবিরাজ দেখাবো শরীর খারাপ। কিন্তু রাসেল ভাই সেদিন রাতেই সবাই শুয়ে পড়লে আনুমানিক মানে রাত শেষ রাতের দিকে, কিন্তু ফজরের আজান পড়ে নেয় তখনও, সেই সময়টাতে তার ওয়াইফ বুঝতে পারে যে তার হাজব্যান্ড পাশে নেই। ভাবলো যে শরীর খারাপ সন্ধ্যা থেকে মনে হয় সে বাথরুমে গেছে, কিন্তু বাথরুমের দিকে খোঁজ নিয়ে দেখে যে না ওইদিকেও নাই আশেপাশে কোথায়। তার ছেলে তখন ডাক দিল, দেখ তোর অসুস্থ বাবা কোথায় গেল, এখন তোকে পাওয়া যাচ্ছে না রবে। তার ছেলে ওকে আশেপাশে কোথাও শুরু করলো, দেখে যে কোথাও নেই, কিন্তু এইদিকে ফজরের আজান পড়ে গেল। কিন্তু আরেকটা কথা বলে রাখি, রাসেল ভাই তাদের যে বড় ভাইয়ের বাড়ি যে মামুন কাকা, যে মামুন কাকার তার চাচা ইমাম খলিফা তার চাচা লাগে, তাদের বাড়িটা 150 গোজ তাদের বাড়ি থেকে পাশাপাশি। তারা কি করলো, ও মামুন কাকা আর তার বড় ভাই আবার ফজর নামাজের জন্য তারা বাইরে মানে ফজর নামাজের জন্য মসজিদে দিকে রওনা হয়েছে, ফজর নামাজ তারা পড়তো। পরে যখন বাড়িতে ঢুকবে মামুন কাকাদের বাড়িটা একটু বর্ণনা দিতে হয়, মামুন কাকা যে জায়গায় ফজর নামাজ পড়তে যায় তাদের যে পিচা গলি বাড়ির যে পিছন সাইডটা, এখানে বাঁশের জার আছে, সেই বাঁশের জারের চিপাতে তাদেরকে আসতে হয় মসজিদের দিকে। যাই হোক, নামাজ শেষ করে তারা যখন বাড়ির দিকে আসতেছে তখন হঠাৎ দেখে যে ওই বাঁশজারের সাইডে একজন উপর হয়ে মানে একজন মানুষ জানুপেতে থাকা অবস্থায় মাথাটা মাটিতে থাকলে যেরকম এইভাবে হাত দুটো পিছনের দিকে দেওয়া ছিল এরকম ভাবে পড়ে আসছে। ভাবলো যে কোনো পাগল হতে পারে, বলে কে ওখানে এরকম ভাবে ওনাকে জিজ্ঞেস করলো। পরে দেখে যে কোনো রেসপন্স না, একটু কাছে গেল, যায় দেখে সেটা তার চাচা ইমাম খলিফা, যাকে রাত গত রাত মাস নাদ্রাস থেকে তাকে তুলা তুলি হচ্ছে কিন্তু পাচ্ছে না। তারপর
সে সবাই টাকাটা কি শুরু করে যে পিয়াস আসলো না আমার চাচা এখানে পড়ে আছে, তার এই চিৎকারটা আমি কি শুনে তাদের বাড়ির সবাই চলে আসছে, এসে দেখে একটু বর্ণনা দিয়ে তার মৃত্যুর অবস্থাটা এরকম ছিল সে যখন মানে একজন মানুষ পিঁড়িতে বসে থাকলে তার ঘাড়টা ধরে যদি মাটির দিকে ঠেসে ধরা হয় তখন সে উপরে উঠার জন্য মানে দুই হাত দিয়ে কিন্তু যথেষ্ট মানে ফোর্স প্রয়োগ করবে যে সাইডে উঠা যায় কিনা, কিন্তু তার সেটার স্পষ্ট একটা ছাপ আমরা হাতে তার হাতের ছাপ মানে মাটি খামতে খামতি করতে উঠার জন্য এর একটা স্পষ্ট ছাপ আমরা দেখি সে সকালবেলা। তারপর সে যখন ওঠার চেষ্টা করছে সাইডে সে তার মাথা ফেস্টে চলে গেছে, তখন এদিকে বাঁশগাড়ের যে ছোট ছোট ই থাকে কেঞ্চি থাকে কঞ্চিকোলা এগুলা তার চোখের আশপাশে বিঁধে গেছে ছিদ্র হয়ে গেছে, এমনকি সে তার জিব্বাটা সে মৃত্যুর সময় 3-4 ইঞ্চি বাইরে বের করা ছিল, 3-4 ইঞ্চি বাইরে বের করা ছিল, তার হাত যুক্ত ছিল পিছনে, তার মানে সবার ধারণা যে সে মাঝরাতে মারা গেছে কারণ একজন তখন শীত ছিল নভেম্বরে।
তারপরে কি হলো ভাইয়া?
তারপরে আমরা সবাই ওকে ইয়ারা ধরে নিয়ে সবাই বাসায় নিয়ে গেলো, বাসায় নিয়ে যায় সেরা তাকে সেদিন দুপুর 2:30 দিকে তাকে জানাজা করা লাগে, আমি জানাজা ছিলাম মাটি দিয়ে আসি, মাটিতে আসার পর থেকে সেদিন রাত থেকে তাতে তার কবরের আশেপাশে ঘুরতে থাকে নানা ধরনের ঘটনা, তাকে যখন মাটিটা হয় সেদিন রাত্রে তাদের তাকে মাটি দেখা হয় আমাদের একটা মেইন রোডের সাথেই তাদের বাড়ির একদম কর্নারে 10-12 গজ সাইডে তাকে কবর দেওয়া হয়, তার কবরের আশপাশে যেই যেত তার পরদিন থেকে দেখেছে হঠাৎ কেউ সেখানে যায় সেটা মানে সেন্সলেস অবস্থা, মানে সেন্সলেস না বলতে গেলে মানে আলাদা কিছু ই করতো ফিল করতো যে রাস্তাটা দেখতেছে রাস্তার দিকে না যেয়ে এক সাইডে যে বেজে যাচ্ছে, তার কবরের দিকে যায় সেটা
অসুস্থ হয়ে যাওয়ার পরে মানে প্রথম রাতে তিনি মাছ খেতে পারেন না, দ্বিতীয় রাতে তাকে আবার মাছ এনে দেওয়ার পরে সেই মাছ খাবার পরে প্রথম রাতে তার ভালো লাগেনি, দ্বিতীয় রাত তিনি সেই মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়ে এবং রাতের বেলায় খুব অস্বাভাবিক ভাবে মারা যায়, এবং তাকে যখন কবর দেওয়া হয় সেই কবর দেওয়ার পরে তার পাশ দিয়ে যে কেউ যখন যান যেটা তিনি লিখেছিলেন যেভাবে যে কেউ গেলেই তার কোনো ধরনের কোনো একটা সমস্যা হতো, কেউ একটা সেন্সলেস হয়ে তো কোনো পশু বা কাকে কোনো কিছু দিকে নিয়ে গেলে হয়তো ওই জায়গাটা অ্যাভয়েড করার চেষ্টা করতো, এরকম একটা অস্বাভাবিক ব্যাপার তার কবরকে ঘিরে রয়েছে, কেন রয়েছে সেটা কেউ বলতে পারে না। এটাই ছিল ঘটনা। আমাদের হাতের সময় অলরেডি শেষ হয়ে গেছে, আমরা কথা বলছিলাম এবং অনেক অনেক ঘটনা শুনলাম আজকে, এবং আপনাদেরকে যাবার আগে আরো একবার জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেসটা, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio50.fm which is bhutfm @radioforddi.fm, এখানে আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করবেন নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আর সারা সপ্তাহে আপনাদের জন্য, খোলা থাকলো www.facebook.com/radio50 and www.facebook.com/bhutfm.rasel, এই দুটো ফেসবুকের পেজে আপনারা যে আমাদের যে পোস্ট রয়েছে সেখানে লাইক কমেন্ট দিতে পারেন, জানাতে পারেন আপনাদের অনুভূতির কথা, আমাদেরকে ইনবক্স করতে পারেন, সবকিছুই করতে পারেন, এবং আমাদেরকে ইমেল করবেন। আপনাদের ইমেলের অপেক্ষায় থাকলাম, কথা হবে আবারও আগামী শুক্রবার, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনে থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ থাকুন। আজকে আমরা এখানে শেষ করছি, টাটা।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিংফোন।